exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরও একবার দিল খুলে মন খুলে কথা বলার অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি এবং কোন একজন বন্ধু আমার সঙ্গে রয়েছে যার জীবন গল্প লাখ লাখ মানুষ আজকে এই মুহূর্তে শুনবে এবং তারা তাদের অনুভূতিগুলো শেয়ার করবে। ইন দ্য মিন টাইম আমি আমার ফেসবুকের ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার এই পেজটির মেম্বার হয়ে যাবেন। আমি দুটো বিষয় একটু আপনাদেরকে স্পষ্ট করে বলি। আই এম সরি টু সে, আমার কেবলমাত্র একটা পেজ এবং একটা আইডি ছাড়া ফেসবুকে আমার আর কোনো পেজ কিংবা কোনো আইডি নেই। সুতরাং অন্যান্য আইডি কিংবা অন্যান্য পেজ দ্বারা আপনারা যদি কোনোভাবেই আরজে কিবরিয়া মনে করে তার সঙ্গে কমিউনিকেট করেন, কোনো না কোনো ধরনের প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের উপরই পড়ে। কারণ আমি বার বার রেডিওতে আমি সবসময় আপনাদেরকে এই পেজটা এবং আইডিটার কথা বলেছি, www.facebook.com/kibriya.rj পেজটি আরজে কিবরিয়া নামে আছে। এবং আমার একটি ওয়েবসাইট আছে, আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে আমার যতগুলো সোশ্যাল সাইট আছে সবগুলোর লিঙ্ক ওখানে দেওয়া আছে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। প্লিজ ওখান থেকে আপনি চাইলে আমাকে মেইলও করতে পারবেন। চলুন আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে নামটা একটু বলেন তো।
জি, আমার নাম বাউল মোহাম্মদ রসব লিটন।
রসব লিটন,
জি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, জেলা সুনামগঞ্জ, বিভাগ সিলেক্ট।
আমি আপনাকে কি বলবো, লিটন নামে বলি তো। লিটন ভাই, বয়স কত আপনার এখন?
বয়স 30-এর কাছাকাছি।
30-এর কাছাকাছি। আপনার জীবন গল্প আজকে আপনি এখানে উপস্থাপন করতে যাচ্ছেন, আপনি অনুষ্ঠানটি নিশ্চয়ই শোনেন।
জি জি জি।
কতদিন যাবত শুনছেন?
আমি এখানে ঢাকায় আসছি 4 বছরের মতো হচ্ছে। পাখির একটা গল্প আছিল,
ওই পাখির গল্প থেকে শুনছেন। আচ্ছা লিটন ভাই, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি রেডিও মনে করে কথা বলবেন না, একদম আরামসে কথা বলবেন। একটু আগে যখন আপনি স্টুডিওতে আসছিলেন তখন আপনি যেভাবে কথা বলছিলেন, এখন আমি দেখছি আপনি একটু তোতলামো করছেন। আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করব, এখানে আমরা যারা আছি সবাই সাধারণ মানুষ আপনার মতো, এবং আপনি খুব নর্মালি কথা বলবেন। ওকে, তো লিটন ভাই শুরু করেন আপনি, একেবারে ছোটবেলা যেখান থেকে মনে আছে।
প্রথমে আমি শিশুকাল থেকে শুরু করতে চাই।
জি, আপনার বাবা কি করে ওই সময়?
আমার বাবা ওই সময়ে একটা টেরাকে হেল্পারি করত।
জি,
আমরা সিলেট কদমতলি ছিলাম, এই পর্যন্ত আমার মনে আছে। তো তখন আমি একা, আমার আরেকটা বোন ছিল, মারা গেছে, তারপর আমি।
আচ্ছা,
এখন আমি সবার বড় আর কি। তখন আমার আব্বু টাকে কাজ করত, কয়লার গাড়ি আর কি, কয়লা নিয়ে এক প্রান্ত হইতে আরেক প্রান্তে দিত। রাত্রে চা খাইত সমস্ত হেল্পারদেরকে নিয়ে, আর ওই যে দুধ থাকে ডানুর পট বাজাইয়া উনি টুকটাক গানও গাইত।
জি,
তারা 4-5 জন মিলে গাইতো, ওইগুলো আমি শুনতাম।
জি,
আমি টুকটাক মুখস্থ করতাম।
তখন কি আপনি চোখে দেখতেন?
জি না, আমি চোখে দেখি না, ওইটা একটু বলি।
জি,
আমার মার কাছ থেকে শুনেছি, বা মানুষ যখন জিজ্ঞাসা করে আমি শুনি, আমার মা বলে উনি বলতে পারে না যে আমার চক্ষুটা কিভাবে এমন হলো, পেটে থেকে হয়েছে না কিভাবে হয়েছে, উনি বলতে পারে না।
তার মানে কি বিষয়টা এরকম যে আপনার কোন স্মৃতি নেই, দুনিয়ার আলো কখনো পৌঁছায়নি, মানে আপনি কিছু দেখেননি, আপনি জন্মের পর থেকে যা দেখছেন সব অন্ধকার, এরকম কি নাকি কোনো স্মৃতি আছে?
স্মৃতি বলতে আমি যে কালারটা, এই কালারটা বাসে, কিন্তু জিনিসটা কি ওইটা আমি বলতে পারি না। যেমন আমার মা ভাত খাইতে দিছে, যদি আমাকে একটা ব্যাংমরা দিয়া বলে মুরগি খাইয়া ফেলাও, আমি কামড় দিলে হয়তো বুঝতে পারি, তিতা লাগলে যে এটা ব্যাং।
এর আগ পর্যন্ত আপনি কিছু বুঝতে পারেন না?
জি না, জি না, জি না।
মানে আপনি যেটা দেখেন সেটা আসলে দেখা না, আপনি চোখ বন্ধ করলেও যা দেখেন, চোখ খুললেও সেটাই দেখেন, নাকি একটু পার্থক্য আছে?
একটু পার্থক্য আছে, ওই যে আলো প্রকাশ, আলো মোটামুটি দেখি।
একেবারে জন্মের পর থেকেই আপনার এই অবস্থা?
জি, এখানে আরেকটা হিসাব আমি আমার মার কাছ থেকে শুনেছি, আমি জন্মের 21 দিন পরে নাকি আমার একটা জ্বর হয়েছিল।
আচ্ছা,
সারা শরীর থেকে নাকি চামড়া উঠেছিল, আমার নানির কুলে দিছে, হঠাৎ করে আমার নানি দেখতে পাইল আমার চোখে ফুল। মানুষের যেটা হয় যে টাইফের জ্বরে চোখ জায়গা আপ পা ওইগুলো যায়, আমি ওইটাই ধরে নিছি যে আমারও বোধ হয় এইভাবেই হইতে পারে।
আচ্ছা আচ্ছা, ওকে।
তখন যে জায়গায় ছিলাম, আমার আব্বা চা খাইতো বন্ধু বান্ধবদেরকে নিয়ে আর গান করতো। ওরা বাইরে গেলেই আমি শুরু করতাম পট বাজাইয়া, আমি শুরু করতাম।
পট মানে ওই যে ডানোর ডানোর
পটগুলা, খালি পটগুলা, এগুলা গাইতাম। একটার আগে আর একটার মাথা নিয়ে লাগাই দিতাম, পাঁচটা ছয়টা এখানো লাগাই দিতাম। তো মানুষ আমার লগে দুষ্টামি করত, টান মারিও যে পেন কুয়ায় ফেলাইতো, বহুত কিছু করত। কিছুদিন পর আমার একটা ভাই পৃথিবীতে আসলো, তার নাম রাখছে উজ্জ্বল। তারপরে আমরা দেশে চলে গেছি, তখন আমি মোটামুটি আর একটু বড় হয়েছি। তো দেশের মানুষ আমার লগে এত দুষ্টামি করে, এত দুঃখের বিষয়, পিছন দিয়ে যায় লাথি মারত, মাথায় থাপ্পড় দিত, এই দৌড় মাইরা দূরে যাইতো গা, পরে আবার আসতো, আইসা বলতো কিরা লিটন তোরে কেডা মারছে। আমি বলতাম এ তুই তো আমার মারছস। কয় না বেটা আমি ন কেবল মাত্র আইলাম, আমি কি কেমনে মারবো, দুষ্টামি কইরা অনেকে ধাক্কা মারা চিৎ কইরা ফালাই দিয়া যাইতো গা। এইভাবে আস্তে আস্তে আমি বড় হইলাম। তখন 2001 সাল অথবা 2 সাল হতে পারে, সালাম সরকারের অ্যালবাম বাইরেছে যেটার নাম ছিল মানুষ কেমনে মরে যায়। তখন আমি যার বাড়িতে টেফ রেকর্ডার বাজত, আমি যাইয়া তার বাড়িতেই বসে থাকতাম, খাওয়া দাওয়া সাইরা বসে থাকতাম। আমার আব্বা খালি আমারে বুঝাইতো যে টেফ একটা তোমার আইনা দিমু, মানুষের বাড়িতে এইভাবে যাইও না। আমি বুঝতাম না, বসে থাকতাম। এর 2 বছর আগ থেকেই আমরা বুলাগঞ্জে যাই। এক সময় দেখা যায় আমার আব্বা একটা টেপ,
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়সটা আমার মনে আসতেছে না ঠিক। তখন আমার আব্বা একটা টেপ আইনা দিল, ওই সময় আমি সাল বর্ণনা করতে পারবো না, ওই যে শাহজালাল সাহ উনার মাজারে যে বোমা মারা হয়েছিল, সিলেটে বোমা মারা হয়েছিল, ওই বোমার ক্যাসেটটা নিয়ে আসছিল, ওইটা আমি বাজাইতাম। আর ওই যে সালাম সরকারের অ্যালবামটা হয়েছে, এইটা বাজাইতাম। অ্যালবামের 5টি গান মুখস্থ করলাম। এখন আমি চিন্তা করলাম, সালাম সরকার যে গান তৈয়ার করে বা গান লেখে, আমি কেন পারবো না? আমিও তো উনার মতো একজন মানুষ, হয়তো আমি ছুটো। এখন আমার আম্মা খার বাড়িতে জানি গেছে বিকাল টাইমে। তখন আমি চিন্তা করলাম কি দিয়া গান বানানো যায়, কথা তো খুঁজে পাইতাছি না। গ্রাম দেশে টিনের যে প্লেট আছে না, টিনের প্লেট, ওইটা দিয়ে আমি একটা গান তৈয়ার করলাম। গানটা হলো যে টিনের তাল সারা বাদ তরকারি খাইবা কি করে, মজার বাদ তরকারি আছে গো ডেগের ভিতরে। তখন আরেকটা তৈয়ার করতাম, দেখি এক মেয়ে তার ভাইকে বলতেছে যে খাওনের তো কিছু নাই, কি দিয়া কি করবো, কয় নিরামিষ করো, আলু ভাজি করো, কয় তেল তো নাই, নারকেল তেল আছে না গায়ে মাখি যে, ওইটা দিয়া করো, ওইটা তো গন্ধ করবে। তখন সে ওইটা দিয়াই করছে, খাইতে পারে না গন্ধ ঠেলায়। এইটারে গান বানাইলাম, নারকেল তেলে বাগার খাইতে পারে টাউন বাজারে।
আপনি একবারে ছোটবেলাতেই এই ধরনের গান?
জি জি জি, গান পছন্দ করতাম। মানুষ আমার মাকে বাবাকে বলতো যে তোমার এই ছেলেটা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে, তালা দিয়ে রাস্তায় বসায় তো মানুষ টাকা দিব অথবা গানে পাঠায় দেও, বিভিন্ন কথা বলতো। তো এইভাবেই দিন যাচ্ছে, আমি আস্তে আস্তে 25টা গানের গীতিকার হইলাম। ও একটু ভুলে গেছি, তখন ওই যে বাতের নারকেল তেলের এগুলা গান তৈরি করি, তখন আমি 5টা গান তৈরি করার পরে চিন্তা করলাম যে এগুলা আর হবে না, এখন ভালো কিছু তৈরি করি। তখন সেট বাইরেছে মোবাইল ফোন, পিছন দিয়ে বাতি জ্বলে ঝিলমিল করে, ওইটা দিয়ে আমি একটা গান তৈরি করলাম। এখন মানুষ শুনাইতে পারতাম না, আমার লজ্জা লাগতো, একা একা গান গাইতাম, নদীতে নামে গাইতাম, রাস্তায় চলার পথে গাইতাম। আমি আবার জানা জায়গা হলে একা একাই চলতে পারি। এইভাবেই আমি 25টা গানের মালিক হইলাম। তখন আমাদের একটা ক্ষেত করছিল অন্যের জমি, ওইটার মধ্যে আমি রাকালি করতাম। এই জমির চার কিনারে দিয়া ঘুরা বেড়াইতাম, গরু ধান খাইলে ক্ষেত খাইলে একটা ঘের ঘের করে না, এইটার শব্দ শুনে আমি গরুরে যায় বাড়ি দিতাম।
আচ্ছা আচ্ছা,
তো রাকাল ফুলাফান তো বহু শয়তান, সবাই আমারে কইতো এই আমরা থাকতে তোর জমি গরু নষ্ট করবে না, আমাদের কাছে আয় নিয়ে বসাইতো, বসায় ওরাই জমি খাওয়ায় ফেলাইতো। এর আগে বুলাগঞ্জে যখন যাই নাই, একটু ব্রেকে যাচ্ছি, তখন অভাব ছিল এমনও, দিন গেছে আমরা না খায় রয়েছি। বাপচাচা 3 ভাই, আমার সবচেয়ে ছোট কাকা আমার দাদি আছিল ওনার সাথে, আমার মাকে জ্বালাতন করত, তারা খায় আমাদেরকে ডাকবে না। আমরা 2 ভাই তখন ছিলাম, তখন আমরা ওই যে মটর বলে ওই মটর আমার আম্মা বাকি মানুষের দোকান থেকে আইনা দিলে আমরা ওইগুলা খাইয়াবো, কোনো কোনো দিন জীবন যাপন করব, এভাবে দিন কাটাইছি। তখন আস্তে আস্তে 2007 সাল হইল, তখন আমাদের এলাকায় একটা রাস্তাঘাটের যে বরাদ্দ ঘোষণা করে না, এখান থেকে ওখানে রাস্তা হবে এরকম ঘোষণা করে, ওইটার মধ্যে ক্লাবের একাডেমির ছাত্র ছাত্রী নিয়ে আসছে গান গাওয়ার জন্য, তবলা হারমোনিয়াম ডোল এগুলা নিয়ে আসছে, মাইকও আছে, গান গাইতেছে। তখন আমার মাথার সমস্ত চুল ফালাই দিছিলাম, এখন তো বড় বড় চুল। আমার মানুষ অনুরোধ করতেছে আমি গান গাইতে, আমি গান গাই না, আমার তো লজ্জা আর হইল বয়, তখন আমি গান গাই না। থাল বুঝতাম আমি, ওই যে কলসি বাজায় গান করতাম, তাল সম্পর্কে আমার ধারণা, একটু একটু ছিল, তখন আমি গান গাই না দেখিয়া দুইটা লোক আমার জোর করিয়া দৌড়া নিয়ে গেছে, মাউথ পিসের সামনে দিছে। আমি তো আসতেও পারি না, এটা থুয়া আইলেও তো মানুষের লজ্জা দিব, কইব বেটা এমনে চিল্লা চিল্লি করস, আর এখন একটা গান গাছ না। আমার চেহারা সুরত দেখিয়া ভাই তবলা বাইন, হ্যাঁ ডুলি বাইন, হারমোনি বাইন, যা ছিল ওরা দূরে গেছে গা।
মানে এ আর কি গাবে এটা মনে করে আপনার কাছ থেকে দূরে গেছে।
জি, আমার চেহারা সুরত ভালো না, আমার মাথা চুল নাই, কেমন দেখা যায় না, যে হাফ প্যান্ট যেগুলা ওগুলা পরতাম। গানের তালে ওই যে ডুলি বাইন হারমোনি বাইন ওরা লাগে গেল, আমি দুইটা গান গাইলাম, খুব ভালো জমছে। আমার এই অনুরোধ করতেছে আরো গাইতে। একটা লোক বলল যে টিউনো সারাইতাছে, টিউনো সারাবার পরে আরেকটা গান গাইব, আমার বসে দিল, আমি বসে রইলাম। টিউনো স্যার আইসে, টিউনো স্যারকে বলা হয়েছে যে এই ছেলেটা দৃষ্টি প্রতিবন্ধী, গান গায় খুব ভালো। আমার কাছে মাইক্রোফোনটা দিয়েছে একটা লোকে, বলল যে টিউনো স্যার কইতাছে একটা গান গাইতে। একটা গান গাইছিলাম যে ভাগ্য নিয়া, যে মানুষ বেশি পীড়িত কয়দিন করবাই, ভাগ্যের কাটা সইরা গেলে ধরা খাইবাই।
এটা কি আপনি নিজের লেখা নাকি নিজে নিজে লিখতেন?
জি জি, নিজে নিজে।
শুনি একটু কি গান।
বেশি পীড়িত কয়দিন করবাই তোমরা, বেশি পীড়িত কয়দিন করবাই, ভাগ্যের কাটা সইরা গেলে ধরা খাইবাই। অমনরে তুমি সাধু হইয়া সুরের শোনে, ভায়া পড়লাই চুরিদারি দরা খাইলে রে মন চুরিদারি, দরা খাইলে তুমিও চোরের সাথী হইবাই, ভাগ্যের কাটা সইরা গেলে ধরা খাইবাই। এইভাবে
গান 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 শুনি,
এইটুকুই আমার মনে আছে। তারপর ওইটা আমার ডায়েরিতেও উঠাইতে পারি নাই, আর গুলা ডায়েরিতে আছে।
এগুলো আপনি নিজে লিখতেন?
জি।
তখন আপনার বয়স কত যখন আপনি গানটা করছেন স্টেজে?
আমি, আমার জন্মটা হয়েছে আপনার 1989, তখন ছিল 2007 সাল,
17-18 বছর বয়স।
জি জি, 2007 সাল।
আপনাকে লেখাপড়া করেনি আপনার বাবা মা? আপনাকে
লেখাপড়া তো আমি দেখি না ভাই।
দেখেন না তো কি হয়েছে, যারা চোখে দেখে না তাদের জন্য লেখাপড়া আছে, সিস্টেম আছে তো?
সিস্টেম আগে এগুলা আমাদের গ্রামে জানত না মানুষ।
আচ্ছা, এটাই আসলে সবচেয়ে বড় সত্য কথা,
গ্রাম দেশে তো এগুলা কবর কুসখবর খুব কম,
খুব একটা করে না। হ্যাঁ
জি, গ্রাম দেশে কুসখবর কোনটা হয়, ওই যে একবারের মাইয়া ভাগিয়া গেছে, আরেকবারের পুলা লইয়া গেছে গা, ওইগুলা নিয়ে গাতাগাটি করে বেশি, ভালো কিছু ওরা দেখে না।
নোট দিস পয়েন্ট প্রিয় শ্রোতা, ওর জায়গা থেকে ও যে কথাটা মুখ ফুটে বলে ফেলেছে সেটা শুধু গ্রাম দেশে হয় না, সেটা পুরো বাংলাদেশে হয়, এবং এটা কত বেশি মাত্রায় হয় সেটার জন্য সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ফেসবুক। এত ফালতু ফালতু বিষয় নিয়ে আমরা এত বেশি মাথা ঘামাই, এবং জাস্ট একটা বিষয় পেলে হয় আমরা সেটা নিয়ে আলোচনা সমালোচনা, মানে আমাদের জাতিগতভাবেই বিষয়টা কি আছে কিনা এটা নিয়ে একটু কথা বলা উচিত, যে কারণেই হয়তোবা মানে ও বলে ফেলল বলে আমি একটু যুক্ত করছি। আমার ঘরে কি আছে, আমার পেটে ভাত আছে কি নেই, সেটার দিকে যতটা মানুষের কনসেন্ট্রেশন তার চেয়ে বেশি আমরা জাতিগতভাবে আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী কার সঙ্গে ভেঙে গেল কি করলো, এই যে অ্যাটিটিউডটা এটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, দেশ এতটা ছোট, এত বেশি ছোট দেশ, অথচ প্রায় 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষ গাদাগাদি করে আমরা এখানে বসবাস করি এই ছোট্ট একটা মানচিত্রে, এবং সৃষ্টিকর্তা আমাদেরকে এতই বেশি ভালোবাসেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা রীতিমতো এগিয়ে যাচ্ছি, ফাইট করছি, গণতন্ত্রের জন্য ফাইট করছি, রাজনীতিতে এগিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যে অ্যাটিটিউডগুলো এগুলো কি পরিবর্তন আদৌ হয়েছে? সামান্য ফেসবুকে একটা মানে দেখা গেল যে এমন কোন একটা জিনিস ভাইরাল হচ্ছে, এবং লাস্ট জাস্ট 2 বছর, এই 2 বছরে আপনি যদি একটু খুঁজে দেখেন যে কোন কোন জিনিসগুলো বাংলাদেশি বা আমরা যারা বাঙালি কমিউনিটি আছি তারা কোন কোন জিনিসগুলোকে আমাদের জায়গা থেকে ভাইরাল করেছি, ম্যাক্সিমামই হচ্ছে নেগেটিভ কন্টেন্ট, ম্যাক্সিমামই নেগেটিভ কন্টেন্ট, এবং আমাদের আগ্রহের জায়গাটা এতটা বেশি যে আমরা ওই জিনিসগুলো খুব বেশি বেশি করি। একজন মানুষ যদি ভালো করে সে মানুষটাকে কিভাবে পচানো যায়, একজন মানুষ যদি ভালো কথা বলে তার পেছনে কতটা প্রবলেম আছে, তার কত রকমের সমস্যা আছে, সে ব্যক্তিগত জীবনে কিরকম, সে কার সাথে কি করেছে, এগুলো খুঁজে খুঁজে বের করে তাকে কিভাবে বন্ধ করা যায়। ওই একটা জোক ছিল এরকম, জোকটা হচ্ছে এরকম, আপনারা নিশ্চয়ই ভালো জানেন আমি জোক অত ভালো বলতে পারি না, তো জোকটা বলি। তিন ধরনের মানুষ কোন একটা কেভ বা গুহাতে আটকা পড়েছে, তো ধরেন জার্মানির 2 ভদ্রলোক ছিল ওখানে, আমেরিকান 2 ভদ্রলোক ছিল, বাংলাদেশের 2 ভদ্রলোকও ছিল সেখানে। আমি উইথ ডিউ অল মানে অল কাইন্ড অফ রেসপেক্ট, সবার প্রতি শ্রদ্ধা রেখে কথাটা বলছি ভালোর জন্য, সেটা হচ্ছে গুহা থেকে ওঠার জন্য জার্মানির লোক, সে একজন উঠেছে আরেকজনকে টেনে তুলেছে, মানে কাঁধে দিয়ে তুলে দিচ্ছে, আমেরিকান ভদ্রলোকও সেই কাজটা করছে। আমি জাস্ট দূরদেশে এক্সাম্পল দিলাম, বাংলাদেশে যখন এসছে, যখন সে মোটামুটি উঠে গেছে, একজন উঠে গেছে আর একজন পিছন থেকে টানছে, মানে ফিলটা হচ্ছে এইটা যে তুই উঠে গেলে আমি এখানে একা কেমনে কেমনে থাকবো। এবং এটার পেছনে কিন্তু আমাদের বেড়ে ওঠাটাও অনেকখানি দায়ী। সেটা হচ্ছে দেখবেন ছোটবেলায় আপনি যখন পড়ালেখা করা শুরু করেছেন, অ আ ক খ পড়ছেন, না বুঝেই না জেনেই আপনি একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যান এবং মারা গল্প করা শুরু করে, জানেন ভাবি আমার ছেলেটা আজকে স্কুলে অঙ্কে না 80 পেয়েছে, 90 পেয়েছে, 98 পেয়েছে, আরে ভাবি আপনার ছেলে 98 পেয়েছে, আমার ছেলে তো 100-তে 100 পাইছে। এই যে এক ভাবি আরেক ভাবির মনে যে 20টা ঢুকাই দিল, ওর ছেলে 98 পাইছে, আমার ছেলে কেন 80 পেল, সুতরাং টিচার আরো 3টা দাও, এই যে অসুস্থ কম্পিটিশন, এই অসুস্থ কম্পিটিশন শুধু এখানে থেমে থাকে না। ঘটনাটা কোথায় ঘটে দেখেন, আপনি একটা যতটুকু সামর্থ্য সেই জায়গাটা থেকে আপনি রেজাল্ট করে বাসায় ফিরেছেন, কিংবা আপনি পাশই করেননি, আপনি যখন আপনার মার কাছে এসে বলছেন বা বাবার কাছে এসে বলছেন, ফ্যামিলির কাছে খবর এসছে পাশের বাসার ছেলেটা আপনার চেয়ে ভালো রেজাল্ট করেছে, আপনার মা মনের অজান্তেই বলে উঠছে যা ওর পা ধোয়া পানি খেয়ে আয়। এই যে পা ধোয়া পানি খাওয়া কালচার, এটা আপনার মনের মধ্যে বীজ বাষ্প জন্ম দেয়, কি আল্লাহ আমি পাশ করি আর না করি পরের বার ওরে তুমি ফেল করাই দিও, নাইলে কিন্তু আমার পা ধোয়া পানি খাইতে হবে। এই যে বিষয়গুলা আমাদের সোসাইটিতে আমাদের পরিবারে এই জিনিসগুলো যে প্র্যাকটিস হচ্ছে এবং এই প্র্যাকটিসগুলো আমরা বুঝে না বুঝে যে করি, আমাদের সন্তানদের মনের মধ্যে এই ধরনের অসুস্থ নোংরা একটা প্রতিযোগিতা ঢুকিয়ে দেই, যে কারণেই তারা কেন জানি অন্যের ভালোটা দেখতে পারে না, বন্ধুর ভালো দেখতে পারে না, সে নিজেকে থ্রেটেন মনে করে যে আমার বন্ধু ভালো করেছে এটা পারিবারিকভাবে আমার উপরে চাপ আসবে, আমার ফ্যামিলি আমাকে হয়তো বলবে যে ও ভালো করলো তুই কেন ভালো করতে পারলি না। এই যে মনের অজান্তে এক ধরনের হিংসা, এটা শুধু ওই পর্যায়ে থেমে থাকে না, এটা যখন ওই মানুষটা বড় হয়ে যায় তার কর্মক্ষেত্রে গিয়ে সে প্র্যাকটিস করে। নট অনলি দিস, এগুলো এখন ফেসবুকে এত বেশি ভাইরাল হচ্ছে, এগুলো আমাদের জাতীয় চিন্তা চেতনার মধ্যেও আমরা দেখতে পাই। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই কালচারগুলো থেকে একজন দুজনকে একটু বের হয়ে এসে যদি আমরা যদি একটু অনুকরণ একটু আইকন হয়ে প্রতিষ্ঠিত হতে পারি, একদম সবাই কিন্তু বদলে যাবে, কারণ মানুষগুলো অনেক সহজ সরল। বিলিভ মি, আমরা মানুষ হিসেবে পৃথিবীর অন্যান্য দেশের মানুষগুলোর সাথে আপনারা যদি তুলনা করেন, আমরা মানুষ হিসেবে উই আর রিয়েলি রিয়েলি অসাম, নইলে এত ছোট দেশের মধ্যে এই 17 কোটি মানুষ গাদাগাদি করে থাকতে পারত না। আমরা অনেক ভালো মানুষ, আমাদের শুধু একজন ভালো আইডল, প্রত্যেকটা সেক্টরে ভালো আইডল মানুষ দরকার যাকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। সো এই ক্যাওয়াজ বন্ধ করা দরকার এবং আমাদের যেটা দরকার যাকে মানুষ ভালো করলে তাকে তার প্রশংসা করা উচিত। সরি ভাই, আমি আপনার কাছ থেকে অনেক টাইম নিয়ে নিলাম, কজ আপনি যেটা বলেছেন সেটা 100% ট্রু এবং সেটা শুধু গ্রামে না সব জায়গাতে ট্রু। যাই হোক বলেন, তারপর কি হল?
টিউনোর সামনে যখন গান করলাম তখন টিউনোর সাহেব গানটা শুই না ভালো লাগলো, আমার কাছে হাইটা হাইটা গেল, যায়া বলছে যে তোমার নাম কি, বললাম যে আমার নাম বাউল মোহাম্মদ রসব লিটন, বাউল বলতাম না, বাউল বলাটা আমার মুখে শোভা পায় না।
ওই সময় আপনি বাউল হননি? ইনফ্যাক্ট
এখনো হই নাই, আমি চেষ্টায় আছি, এখনো হই নাই। তারপরও নামের শোভার সাথে বলতে হয় আর কি। কইল যে আমার অফিসে তুমি যাইও, তোমারে কিছু সহযোগিতা করবো আমি।
আচ্ছা,
তা আমি বললাম স্যার এই কথাটা আপনি কেন বললেন, এই কথাটা আপনার বল কেন বল, আমি বললাম যে আপনার অফিসে আমি আজ থেকে মনে করেন যে 10 বার গেছি, আপনি আমার চিনেন, চেহারা দেখা চিনেন, হয়তো এটা ব্রাস্ট করতেছেন না, ধমক দিয়া তারাই দেয় আপনার লোকেরা, আপনার যে সিকিউরিটিরা বলে যাও স্যার এখন আরাম করতেছে, স্যার এখন আসে নাই, আপনিও বলেন যে কি চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের, আমি একটু বলি, চেয়ারম্যানের কাছেও যদি যাইতাম, আমাদের এলাকার চেয়ারম্যান এতটা একটা ডেঞ্জারাস ছিল, পাওয়ারি লুক ছিল, ওই চেয়ারম্যান ধমক দিত, কইতো যাও তোমাদের মহিলা মেম্বার আছে তোমাদের গ্রামে, ওই মহিলা মেম্বারের কাছে যাও, আমার কাছে কি, মহিলা মেম্বারের কাছে গেলে, মহিলা মেম্বার আমাদের গ্রামেরই ছিল, উনি বলতো যে চেয়ারম্যানের কাছে যাও, তখন মেম্বারের কাছে যাইতাম, মেম্বারের কাছে গেলে মেম্বার আবার আরেক গ্রামের, ওয়ার্ড আমাদের একই ওয়ার্ড কিন্তু আরেক গ্রাম।
আপনি যাইতেন কেন আমাকে একটু বলেন?
যাইতাম, আমার আম্মা নিয়ে যাইত, ওই যে 5 কেজি চাউল পাই, তাহলে তো হয়তো কয়েকদিন শান্তিতে খাওয়া যাইব, দুই দিন বা 3 দিন, এরপরে যদি ভালো একটু সহযোগিতা করে যে ছেলেটা প্রতিবন্ধী হয়তো কিছু দিতেও পারে বেশি, এই আর কি।
প্রিয় শ্রোতা, গল্পের এই জায়গাটা আমি ছোট্ট বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সাথে। এই হ্যালো 8920 মানুষের জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। গত সপ্তাহে আমরা পেয়েছিলাম দুজন ও লেভেল এ লেভেলে পড়ুয়া স্টুডেন্ট, তাদের বাবার জীবনের গল্প নিয়ে এসেছিল এখানে। এই এই ও লেভেল এ লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে এই ধরনের প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, আমি কোট আন কোট বলছি কারণে যে এভাবে না বলা ছাড়া তাদেরকে আসলে বোঝানো সম্ভব নয়। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি তাদেরকে বলতে চাই যে সব শ্রেণীর মানুষের জন্যই এই অনুষ্ঠানটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। বা হচ্ছে, আমি যাই বলি না কারণ আমি কখনোই ক্রেডিট নেই না, এটা আপনাদেরই ভালোবাসা। এই কথাটা এই কারণেই বলছি যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, তিনি আমেরিকা থেকে ফোন করেন, আমেরিকার একজন ডক্টর, এবং তিনি আমার নাম্বারটা কিভাবে পেয়েছেন আমি জানি না। তার সঙ্গে আমি ইন ডিটেল কথা বললাম, তিনি ইউটিউব থেকে কোন একটা অনুষ্ঠান শুনে আমাকে ফোন দিয়েছেন। যদিও ইউটিউবে আমার এবং অফিসিয়ালি আমাদের কোনো ধরনের কোনো চ্যানেল নেই অনুষ্ঠানগুলোর, যত রকমের অনুষ্ঠান আপনারা ইউটিউব থেকে শোনেন সবগুলোই ফেক অ্যাকাউন্ট থেকে। এবং আমরা খুব দুঃখ লাগে যখন আমরা দেখি যে এই অনুষ্ঠানগুলোর ভেতরটা এতটা সুন্দর, শুধুমাত্র প্রচারণার জন্য এই অনুষ্ঠানগুলো নিয়ে উপরে একটা অশ্লীল ছবি বসিয়ে একটা পচা হেডলাইন দিয়ে সেখানে আমার নাম বসানো হয়, হ্যালো ইট 920 নাম বসানো হয়। আমি খুব দুঃখ পাই শুধুমাত্র প্রচারণের জন্য, কারণ মানুষ তো ওই অশ্লীল জিনিসের প্রতি আগ্রহ দিয়ে নক করবে, তারপরে ওটা শুনবে। যিনি এটা করেছেন বা যারাই কাজগুলো করেছেন তিনি আজকে আমার এই অনুষ্ঠানটা শুনছেন, কারণ আমি জানি তার জন্য এই কন্টেন্টটা দরকার, তাকে আমি বলবো আসছি আপনার জন্য আমি, কজ আপনি পয়সা কামানোর জন্য এই ধরনের কাজ করেছেন বা করছেন, সেটা কতখানি ইমেজ নষ্ট করছে আপনি চিন্তাও করতে পারবেন না। সো উই গনা আমরা যেটা করব লিগালি যে আমাদের যে অ্যাকশন নেওয়া দরকার আমরা সেটাই নিব। আমি আপনাকে তার আগে কিছু সুযোগ দিতে চাই, আমি রিকোয়েস্ট করতে চাই আপনাকে, সেটা হলো আপনি ইমিডিয়েটলি যেটা করবেন, যারা করেছেন এই ধরনের কাজ, শুধু আমার না, আমি দেখেছি টেলিভিশন কন্টেন্ট থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট নিয়ে উপরে একটা অশ্লীল থাবনাইল দিয়ে পচা হেডলাইন দিয়ে এগুলোকে প্রচার করেন। গল্প হচ্ছে ভিতরে হ্যালো ইট 920 কিংবা যাহা বলিব সত্য বলিব, এবং এটা তিনি প্রচারের জন্য করেন, কারণ এখানে ভিউ বেশি হলে তার অ্যাকাউন্টে পয়সা যায়, ইউটিউব থেকে সে পয়সা পায়। যেই কাজটি করেছেন তাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং সতর্ক করছি, আপনার জন্য আমরা যেটা করব আইনি ব্যবস্থা নিব, এবং সেটা কিন্তু আপনি বাংলাদেশে ওয়ান টুর ব্যাপার, কে এই কাজটি করেছেন, কোথা থেকে করছেন, এটা খুঁজে বের করা। সো প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি, এগেইন আমি বলতেছি স্টপ দিস ইমিডিয়েটলি। এবং ইউটিউবে আমাদের কোন ধরনের কোন রকমের চ্যানেল নেই, আমি সবাইকে সতর্ক করলাম। যদি কেউ এটা করতে চান আমাদের এখান থেকে কন্টেন্ট নিয়ে, তাহলে প্রপার ওয়েতে করুন, যাতে করে কোনোভাবেই আমাদের কন্টেন্ট সমালোচিত না হয়। সো যিনি করেছেন তাকে আমরা উই গনা কট ইউ। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এবং বিরতির পরপর আমি আবারও ফিরে আসছি। আর ওনাকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। 4 মিনিট পরে ফিরছি।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে এখানে জীবন গল্প নিয়ে আছে লিটন। তিনি বাউল কিংবা বাউল হবার চেষ্টা করছেন, হোয়াট এভার ইট ইজ, তার জীবন গল্প আমরা এখানে উপস্থাপন করছি। এবং লিটনের মতো যদি কেউ এখানে আসতে চান, বিশেষ করে গান যারা করেন, আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি, আমি যদি এরকম পাই উনি কোথাও প্রিভিলেজ পাচ্ছেন না, কোথাও ওনাকে কেউ জানে না, চেনে না, শোনে না, এবং ওনার কোনো অ্যালবাম নেই, উনি সেই সুযোগটা পাচ্ছেন না। যদি মিউজিক করেন, গান করেন, এরকম যদি কেউ থাকেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যালো ইট 920 তে আমি তাকে স্পেশাল প্রায়োরিটি দেব। এবং আমাদের এখানে ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে বলবেন আমার জীবন গল্পটা হ্যালো ইট 920 তে বলতে আসতে চাই, আমি একজন সিঙ্গার, একটু আমাকে জাস্ট গেয়ে পাঠাবেন। আর আপনি যখনই ফোন দেবেন এই নাম্বারে, আপনি মনে রাখবেন এটা কিন্তু এখানে রেকর্ড করা হয়, আপনি টানা 5 মিনিট এখানে কথা বলতে পারবেন, অবশ্যই আপনার ফোন নম্বরটা দেবেন। এবং যারা কথা বলছেন তাদের প্রত্যেকেরই আইডি ফোন নম্বর এখানে উঠে যায় অটোমেটিক্যালি, সুতরাং আপনার কমেন্টস আপনার মন্তব্য ইজিলি চাইলে আপনাকে লোকেট করা সম্ভব। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে বলতে চাই স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস নামের একটি প্রতিষ্ঠান সকা, যারা মূলত মিডিয়ার বিভিন্ন প্রফেশনের ট্রেনিং নিয়ে কাজ করে। স্পেশালি 5th ব্যাচের অ্যাডমিশন চলছে অন রেডিও জকি অ্যান্ড টেলিভিশন প্রেজেন্টেশন। আপনি যদি এই বিষয়ের উপরে কোনো ট্রেনিং নিতে চান বা কোর্স করতে চান, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন এই নম্বরে। নম্বরটি হচ্ছে 0173868689। আমি আবারও বলছি 0173868689। আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অফিসে গিয়ে, অফিসের ঠিকানা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, এবং ভাতঘর হোটেল গলি থেকে সোজা। ওকে, যেটা আপনি বলছিলেন লিটন ভাই যে মানুষের কাছে যেতে হতো, তারপর
যে মেম্বারদের কাছে যাইতাম, তখন মেম্বার ছিল আমাদের গ্রামের না আর একটা গ্রামের, ওয়ার্ড একই, তা মেম্বার কই তো যে মহিলা মেম্বার আছে, তারপরে চেয়ারম্যান আছে, ওদের কাছে যাও, আমি কি করবো, আচ্ছা একটু চেষ্টা করে দেখ মুনে, এগুলা পরে লেগে কি আর পরে চেষ্টা করে। তো আস্তে আস্তে কিছুদিন পর আমাদের গ্রামের আরেকজন মেম্বার হলো, হওয়ার পরে ওনার কাছে আমি সাহায্যের লেগে যাই নাই, ওনার লগে একদিন আমার ঝগড়াও হয়েছে। কি নিয়ে জানি ঝগড়া হয়েছিল, আমারে মাটিতে ফেলে বুকের মধ্যে পাহারা দিয়া ধরছিল
মেম্বার।
জি, একটি ওয়ার্ড মেম্বার।
ভেরি ব্যাড। ওকে,
উনি হয়তো গ্রামের মধ্যে লাঠির জোর আছে তো, একটু শক্তিশালী লোক, আমরা তো গরিব মানুষ কিছু বলতে পারবো না, ওইটা ভেবে হয়তো দিছে আর কি। তো উনার কাছে আমি যাই নাই, সহযোগিতার হাত বাড়াই নাই। আমি শুনেছি মানুষের নাম যখন লিপিবদ্ধ করে অন্যের কাছ থেকে খবর পেলাম, আমার নামটাও নাকি ওইখানে গবেষণা হচ্ছিল যে লিটন তো প্রতিবন্ধী, হে হে রে কিছু দেখুন যায় কিনা। কইল দৌর এটা রিলিফ খাওয়ার লেগা চোখ বন্ধ করিয়া করিয়া আডে কেমন করে, এগুলো আমরা সব বুঝি সব দেখে, কিন্তু আমার কথাটা হচ্ছে আমি জানা জায়গায় যাইতে পারি, জানা জায়গা হলে আমার রাত্র যত নিশি হোক সমস্যা নাই, এটা আমার পায়ে এই বইলা দিব যে আমি অমুক জায়গায় ফাও রাখছি। তো আর আমার আরেকটা ব্যাপার আছে, আমি আবার কদম হিসাব করেও চলতাম যে কোন জায়গায় গেলে কতটা কদম দেওয়ন লাগে,
মানে আপনি হিসাব করে চলতেন এই কারণে যাতে ফিরতে সুবিধা হয় আপনার।
জি জি জি, কোন জায়গায় গেলে কোন ডেইন আছে, কত দূরে বালুকণা আছে, এগুলা হিসাব রাখতাম পায়ের দ্বারাতে। আর কিছু কিছু রাস্তার আকার অক্ষর হালকা একটু বাড়ছে এইভাবে, তখন ওই টিউনো সাহেবে আমি ওইটা বললাম যে আপনার কাছে গেছিলাম, তো আমার কইলো আচ্ছা ঠিক আছে আমি তোমার একটা গড় দিয়ে গেলাম তোমার গানের পুরস্কার। গড় বলতে 16টা টিন আর 6টা সিমেন্টের পালা আর কিছু বাঁশ, কিছু বাঁশের বেড়া, যেভাবে আইসে এইভাবে দেয় নাই, উনারা বাঙ্গিয়া একটা গড়ে তিনটা বানাইছে, বানায় মানুষরে বুঝাইছে জনগণরে। এলাকায় আমার কূপ দুই চার পাঁচ তানার লোকেও ওই কবরটা পাইছে যে একটা ছেলে দৃষ্টি প্রতিবন্ধী গান গাইয়া গানের পুরস্কার ঘর পাইছে, আমার ছবি টুবি তুলা ওরা নিছে এইভাবে আর কি। তখন তাকে আমার লজ্জা ভাঙিয়া গেল গা, আমি গান গাই বিভিন্ন জায়গায়, আগে গান হইলে শুনতে যাইতাম, তখন আমি গেলে মানুষ আমারে সুযোগ দিত আমি গাইতাম। তো চলতেছি 2008 সাল যখন আইল তখন কিন্তু আমি একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, হাফিজিয়া মাদ্রাসা যেটা কি বলে। জি জি জি, আমি রেডিও সুরে কুরআন পড়তে পারতাম, এখানেও কাহিনী হয়েছে। কাহিনীটা হলো এর আগে এই কথাটা শেষ করি, ওই যে মেম্বার সাহেব যখন আমার ব্যাপারে এই ধরনের কথা বলল, শুনে আমার আঘাত লাগলো। আমি ওয়াজ শুনতাম, ছোটবেলায় মক্তবে পড়তাম, তখন আমার মনে হইল যে নিজে রক্ষা হও পরিবার পরিজনকে রক্ষা করো, তাহলে তো একটি ওয়ার্ড মেম্বার হইলে ওয়ার্ডটাই তো তার পরিবার। এখন উনারে আল্লাহ পাক ক্ষমতা দিছে, সুযোগ সুবিধা দিছে, দেখেই তো ওয়ার্ডে গেছে, একজন রে সুযোগ দিছে চেয়ারম্যান হয়েছে, চেয়ারে আল্লাহ পাক বসতে দিছে বসছে, এখন উনি শুধু নিজের পেটেই ভরবে আমাদের চিন্তা কি করবে না। তখন ওইগুলা ভাবতে ভাবতে আমার তখন আমি একটা গান তৈরি করছিলাম, গানটা হলো এটা আমার জীবনের গান বলবো।
জি বলুন।
সুরদিয়া বলি।
জি নিশ্চয়ই।
কিভাবে কাটাইব জীবন চিন্তায় ভালো লাগে না রে আমার, চিন্তায় ভালো লাগে না আমার, জন্ম ওই পৃথিবী বড় একটা জেলকানা রে, বড় একটা জেলকানা, ওরে আমারই কপালে আল্লাহ ভাগ্য দিল কোটি, সকল কিছু দিয়ারে ভালো, আমার নয়ন দিল দৃষ্টিহীন, আমার মনে বড় দুঃখ জমা, ওরে মনে বড় দুঃখ জমা, কপাল বুঝি ভালো না রে আমার, কপাল বুঝি ভালো না আমার, জন্ম ওই পৃথিবী বড় একটা জেলকানা রে, বড় একটা জেলকানা, ওরে আমি একটা গরিব ছেলে প্রতিবন্ধী জগতে, কত লোকে আমায় ভিন্ন রে বাসে, কাছে গেলে দেয় দূরে, আমি একটা গরিব ছেলে প্রতিবন্ধী জগতে, লোকে আমায় ভিন্ন বাসে, কাছে গেলে দেয় দূরে, ওরে সরকারি কোনো সাহায্য, সরকারি কোনো সাহায্য আমার ভাগ্যে মিলে না, আমার জন্য ওই পৃথিবী বড় একটা জেলকানা রে, বড় একটা জেলকানা, এমন জায়গায় আছি আমি এমন একটাই অবস্থায়, ওরে আমার চাইতেও কুকুর ভালো, তার ভিতরে দুঃখ নাই, আমি কর্মদোষে হইলাম দোষী, আমি কপাল গুণে হইলাম দোষী, রসবলিতন বলে যাই গয় আমি, রসবলিতন বলে যাই আমার জন্য ওই পৃথিবী, বড় একটা জেলকানা রে, বড় একটা জেলকানা, এই আর কি।
ওকে, নাথিং টু সে, আপনি গল্পটা সামনের দিকে আগায় নেন।
জি, তো আমি যে গানটা করলাম, অনেকে বলতে পারে যে কুকুরের কথাটা কেন আনলো, যে আসলে মানুষ আমাদেরকে তো ভালো নজরে দেখে না, গরিব মানুষ হওয়াতে যদি ভালো নজরে দেখত তাহলে তো আমাদেরকে ভালোই বাসত, নিজেকে নিজের কাছেই মনে হয় যে আমরা তো এই ধরনের বা এই ধরনের, হয়তো আল্লাহ পাক আমাদেরকে নিষে দিয়েছে এই কারণে মানুষ আমাদেরকে ভালোবাসে না, বিভিন্ন কারণে। কুকুরের কথাটা আমি এখানে এনেছি বিভিন্ন বিষয়ের উপরে চিন্তা করলে নিজেকে ছোট মনে হয়, ওই কারণে কথাগুলো আসে, আপনারা মনে কিছু নেবেন না। তো এই গানটা আমি তৈরি করলাম, করার পরে এইভাবেই দিন যাইতেছে, আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় গেলাম পড়তে, আমার যে হুজুর হাফিজ সাহেবের কাছে আমি পড়তাম, ওই হাফিজ সাহেবে আমারে কইতো, তো এই মাদ্রাসায় আমার নাম দিছিল ফারুক, উমর ফারুক, আমারে কইতো ফারুক তুমি গজল কও, তখন আমি গজল চিনতাম না, মোবাইলের গানটা, ওই যে মোবাইলে টাকা নাই বন্ধু কল ঘুরাইয়া দে, ওই গানটা আমার কাছ থেকে শুনতো, কইতো লিটন তুমি ইয়া করো মোবাইলের গজলটা কও, আমি বলতাম হুজুর ওইটা তো গান, ওইটার মধ্যে প্রেম ভালোবাসার কথাও আছে, এটা গান, এটা শুনলে তো মানুষ খারাপ করবো মন্দ করবো, এটা তো গজল না, হে বেটা ইয়া তো বুঝতে কইছি এটা তোরে ক এটাই গজল। তখন 2008 সাল বয়ে এটা আমার গানটা গাইতে হইতো, গান গাইতাম, আস্তে আস্তে আমি গজলও তৈরি করতে লাগলাম, গজলও গাইতাম, ওয়াজও করতাম, এই হিজের কুরআন শরীফ এগুলো আমি মুখস্থ করতাম, রেডিও সুরে পড়তে পারতাম, এখনো কিছু কিছু পারি এইভাবে আর কি। তো হঠাৎ করে আমি 2-2.5 মাস হয়তো থাকছি এই জায়গায়, থাকার পরে একদিন বোর্ডিং এর মধ্যে তরকারি আনার কোন ইয়া নাই, ব্যবস্থা নাই, মানে যে মেইন হুজুর সর্দার উনি কোন জায়গায় জানি গেছিল, তখন আমারে কইল হাফিজ সাহেব কইল একটারে ডাক দিয়ে নিয়ে কইল, উনার দেশের ছাত্র কইল নাসির বোর্ডিং এ কি ফাঁক করছস, কই ডাইল, কইল কেলে গিয়া ছাত্রদের কাছ থেকে টেহা নিয়া ভালো কিছু আনলে না, ফারুকের কাছ থেকে 10 টাকা নিলে না, তো আমি কইলাম হুজুর আমার কাছে তো টাকা পয়সা নাই, এটা কিন্তু খান কালির ভাবে গার্ডের মধ্যে হুজুর গোসল করতেছে, আমি হাত পা ধুইতাছি দুপুর বেলা, তখন কইলাম আমার কাছে তো টাকা পয়সা নাই, কতালে তুমি বোর্ডিং থেকে তরকারি আনে হাইও না, উনি একটু অন্য ভাষায় কথা কয়, তোমার তরকারি দেওয়া যাইত না, এইভাবে কইল, নাসির এরা তরকারি দিবে না, এই কথা যখন কইল তখন আমি যখন ভাত খাওয়ার সময় এলো ভাত নিতে গেলাম, তখন বোর্ডিং এ যায় মানা করে আইসে, নাসিরে বাদ দিতাছে, মানে উনার এলাকার ছাত্রটা বাদ দিতাছে, ওরে কইল নাসির ওরে তরকারি দিস না, তখন নাসিরে আমার কইল দেখছেন হাফিজ সাহেব কয়ে গেল আপনার তরকারি দেওয়া যাইত না, কয়া হ্যাঁ আমারে দিল ওই না মানুষের দিতাছে আমার শুধু ভাত দিছে, দিল না, আমি কি করলাম রাগের সুটে গেলাম গা, যাই আমি এই লবণ দিয়া শুধু ভাত খাইলাম, এইভাবে আমি 5 দিন খাইলাম। ওইখানে ভাই আরেকটা কথা আমি না বললেই না, দেখেন এই জায়গায় আমি একদিন সৌরবিদ্যুৎ, মাদ্রাসায় সৌরবিদ্যুৎ কারেন্ট নাই আমাদের এলাকায়, তো সৌরবিদ্যুতে প্রতি মাসে 20 টাকা বিল দিতে হয়, এখন যে হুজুরে বিলটা সংগ্রহ করে, যে হুজুর আমারে নিছে যার মাধ্যমে আমি গেছি, ওই হুজুরে কইল যে তোমার বিদ্যুতের বিল লাগবো না, তুমি তো দেখতে পড়ো না তুমি অন্ধ মানুষ, তোমার বিদ্যুতের বিল লাগবে না, হাফিজ সাহেবের কথা হইল কেন বিল লাগবো না, কেরে ও দিতে হইব বিল, আমারে কয় হেই হুজুর যাওয়ার পরে কয় তুই বিল দিতে হবে, আমি কইলাম হুজুর তাহলে নেন আমি 20 টাকা দিলাম, দুই মাসের 1 মাসেরটা বাদ দিয়া দেন, ওই হুজুরে মাফ করিয়া দিছে আপনি আমারে কেলে গা সাফ হইতাছেন, কয় না বিল দিতে হবে, ফসল দেহস না বাপ না ফসল না দিকে বাপ কাজ, এই কথা কইল, তখন আমি 20 টাকা দিলাম, আমারে কইল তুই হসর দিয়া আলোতে ভাত খাবি না, এই কথাটা কইল, ওই যখন আমার তরকারি দেয় না, এর 2-3 দিন পরেই খিচুড়ি রান্না করলো, যে মহিলা দিয়া পাক করাই তো ওই মহিলা আসতে পারে নাই, বৃষ্টির লেগে আসতে পারে নাই, রাত্রে পাকও করে নাই, ছাত্র পোলাফান দিয়া খিচুড়ি পাকাইলো, বয়লারের চাল তো দিয়া খিচুড়ি পাকাইছে, তখন খিচুড়ি দিল গরমের লেগে ভাই হাত দিতে পারি না,
আচ্ছা
আমি আপনার বাই কইয়া ফেলাইছি
কোন সমস্যা নেই বলেন,
গরমের লাগিয়া হাত দিতে পারি না, আর আমি ওই বাড়ি নিয়ে থয়ে দিছি, সবাই খাইয়া ফেলাইছে আমি খাইতে পারি নাই, তারা তো এই কিভাবে কিভাবে লারা সারা দিয়ে জুড়াইয়া খাইয়া ফেলাইছে, আমি তো ওইভাবে পারি না, কিভাবে দেয় হেরা আমি তো দেখি না, আমি খাইতে পারি নাই, তখন ক্লাসে যখন যায় বইলাম না, বসার পরে আমি হুজুরে পায়খানার কথা কইলে এখানে 2 আঙুল দেখানি লাগতো, 2 নাম্বার কইয়া আমি গেলাম গা, যাই আরেক রুমে, ওই যে বাড়িতে আছি লগের রুমে, এই রুমে আবার ছাত্ররা দিনের বেলা পরে রাতে পরে না, ওই রুমে যাই আমি বাতি নিবানো, আমি যাইয়া ইয়া করছি, বাড়ি খুলছি, কুলা কিছুরি একটা চড়ি না কি ফাইলাম বাঁশের টুকরা আর কি, চড়ি করলে অনেকে বুঝবে না, ওইটা দিয়ে আমি নাড়া সাড়া দিলাম, কিছুরি পানি উঠে গেছে গা, পানি উঠে গেছে গা, ওই যে পানি রস সারছে, পানি উঠে গেছে গা, খাওয়ার ইচ্ছে হয় না ভাই, তখন পেটাও তো খিদা, খাইলাম না। এমনি মানুষের বাড়ি চেক করতেছি, সবার বাড়ি এখানে আছে, যে কারো বাড়িতে ভাত আছে কিনা পুরাতন, ভাত চাত ওই যে পানি সানি দেওয়া তো তাকলে বা ফালানোর জন্য তয় এগুলো আছে কিনা, এটা তো কিদা কিদা তো নিবারণ করতে হবে। এরপরে কুচতে কুচতে সবাই ভাত খাইয়া ফালাইছে, নাইলে সঙ্গে সঙ্গে ফালা দেয় একজনের, আমাদের দেশে এটা বলে তরতরা, ওই যে বিভিন্ন পাতা দিয়া, বিভিন্ন ওই যে লাউ গাছের পাতা, ডেঙ্গা বা ডাঁডা বলে এইগুলা পাতা দিয়া একটা তরকারি রান্না করা হয়, শুটকি দিয়া, চেপা শুটকি হোক আর যারাই হোক রান্না করে, ওইটার বলে তরতরা, ওইটা আমি একজনের বাড়িতে পাইছি বুঝছেন, এতটুক পাইছি। পরে এই তরতরাটা আমি নিয়া নিলাম, একটা মুখে দিলাম, মুখে দিয়া দেখি এটা আগের দিন পাকাইছিল, সকালে গরম করে দিছে, দুপুরে গরম হয় নাই আর বিকালে তো হেতো আর এটা খায় নাই, এটা মানে গন্ধ দূরে ফেলাইছে, কেমন জানি লাগে। এইটারে নিয়া তৈলাম যে সকালে কাজে লাগে, আমি তো তরকারি খাই না, তরকারি দেয় না, ওইটারে আমি তৈলাম, তোয়ার পরে সকালে ওইটা দিয়া ভাত খামু। আর ওই যে আমি বাটি লাগাইতে যায়া দম করে আমার বাটি ফুরিয়া গেছে গা, উপরের বাটি গুলা ফুরিয়া গেছে গা, তিনটা বাটি ফুরিয়া গেছে আর নিচে তার মধ্যে এই তরকারিটা আমি রাখছি। হুজুরে শুনে আসলো, আইসা দেখে আমি কয়ে বেটা বাতি নিবাই কি করস, আমি কই হুজুর আপনি না করছেন দেখে আমি বাতি নিবাই খিচুড়ি খাইতাছি, হুজুর আমার একটা গালি দিয়া খিচুড়ি খাওয়ার ঘর খিচুড়ি খাওয়া এটা কয়া গেল গা। যাই হোক, পরে পাঁচ দিনের দিনও বোর্ডিং এ মুরগি পাক করছে, মুরগি পাক করছে, এখন সবাই তরকারি নেয়, আমি ওই দিন তরকারি আমার ডাক দিছে আমি জানি না আনি নাই, আমার কত হলো চার দিন আমার তোরা দেশ নাই হুজুরের কথা, আজকে আমি কে লেগে নিব, একটা পয়েন্ট আছে না ভাই, চার দিন দেশ না আজকে আমি নিব কেন, ঠিক আছে না আমি আনি নাকি। তখন যে হুজুর আমারে নিছিল উনার কাছে বিচার গেছে, যাওয়ার পরে উনি আমার ডাকায় নিল, নিলে পরে কয় ইয়া কেন তুমি তরকারি নেও নাই, আমি লবণ দিয়া ভাত খাইতাম, লবণটা পর্যন্ত হুজুর নিষেধ করে দিল। দেখেন আমার প্রতি এরকম করাটা আমি মনে করি উনার উচিত হয় নাই, লবণটা পর্যন্ত নিষেধ করে দিল যে লবণ দেওয়া যাবে না। হে কয় হুজুরে নিষেধ করছে লবণ দিতে, লবণ আমি চুরি করছি বোর্ডিং থেকে রাইতে যায়া বোতলে বইরা তৈছি ওই লবণ দিয়া খাইতাম, তখন আমার ভাত আমি খাইয়া ফেলাইছি আইন নাই। হুজুরে আমার ডাকা নিল, কয় তুমি তরকারি আনো না বোর্ডিং থেকে, আমি কই হুজুর তরকারি তো আমি আজকে আনবো না, কয় কেন, আমি কই এই এই ব্যাপার আমার দশ টাকার লেগে হুজুর তরকারি দেয় না করে দিছে নিষেধাজ্ঞা এরা করছে তরকারি দিত না। তখন কইল যে আপনিও তো একটা মেয়া বেসাইছিল মানুষ, ওর প্রতি আপনার এই জুলুম এটা করা আপনার তো একবারে উচিত হয় নাই, আপনার দশ টাকা একশো টাকা লাগে আমাদের কাছ থেকে নিতেন, আমরা তো আপনার কাছের লোক, আপনি যে মাদ্রাসা চাকরি করেন আমরা তো একই মাদ্রাসা, আমরা কইতেন আমরা দিতাম, হে একজন প্রতিবন্ধী, এরপরে বিদ্যুৎ বিলটা মাফ করিয়া দিছি হেটাও নিছেন, এইটা আবার কি ব্যাপার। তো আমার কইল অহন তরকারি নেও ভাত খাও, আমি কই হুজুর আমারটা আমি লবণ দিয়ে মারিয়া হালাইছি শেষ গেছে গাইডা। অহন আরেকজনের বাড়ি থেকে আমার অল্প কয়টা ভাত দিল, ওইটা দিয়া একটু তরকারি খাইলাম, পরে ওই হুজুরে আমি কইলাম যে হুজুর আপনার দ্বারাতে তো আমি আসছি, আপনি তো দেখলেন কি অবস্থা, আপনি তো শুনলেন, কয়েতদিন আমার জানাও নাই, আমি কই মারব দেখা জানাই নাই, হাবি সাবি এমন বাড়ি দেয় দাঁড়াইয়া বাড়ি মারে দেয় বাঙ্গিয়া অনেক দূরা যায় পরে, মানুষের এমন বাড়ি দেয় একবারে চিল্লাইয়া খানতে ইচ্ছা করে এমন বাড়ি দেয়, এইভাবে তো আমি এই বয়ে বলি নাই, তো হুজুর আমি কালকে যামুগা। ক যাইবা গা, আচ্ছা তাহলে যাওয়া, যার কাছে ফর হেই যদি ঠিক না থাকে তাহলে থাকলেও লাভ হবে না। পরে আমি চিন্তা করলাম আর একটা পয়েন্ট চিন্তা করলাম যে এহানে হুজুর দেনা তরকারি, হুজুরের গাড়ে শয়তানে ধাক্কা দিছে যে তোরে এরে তরকারি দিস না, আর আমারে ধাক্কা দিছে শয়তানে যে হুজুর তরকারি দেনা মাদ্রাসায় তোর গানে গাওয়ন লাগে, বাড়িতে তোর গানে গাওয়ন লাগে, তাহলে এখানে তাকে কি করবি লাগিয়া ফোর গানে আবার। তখন আমি আবার এই চিন্তা করিয়া রেনেও গান গান লাগে, যা যামগা বাড়িতে, গেলাম গা বাড়িতে, যায়া বাপমার এই কথা বলি না, আমার খালি পাড়াইবার চাই জুড়ে বলি না, পরে বললাম আরে খুজুর আমার কইছিল তুমি তো অন্ধ মানুষ বাপমার জনাজা পড়াইতে পারবে না, তুমি ইয়া উইলে মুল্লা উইলে, ওইটাও আমার মাথা ঢুকছে, এ কারণেও আমি যাই নাই, দেখেন কি অবস্থা। উনি ওই সময় এটা আমার না বললো, পারতো ওই হুজুরে
জি
আমার এই কথাটা বললো। তখন আমি গেলাম না, আবার গানে লাগলাম, গান গাইতাছি, গান তৈরি করতাছি। এইভাবে তো গ্রামে অনুষ্ঠান হয়, আমি গানে যাই। এক লোক, তার নাম ছিল আলামিন, উনার লগে আমাদের পাশের গ্রামেই, তো এক থেকে দেড় মাইল দূরে হবে উনার বাড়িটা। তো উনার লগে আমার বন্ধুত্ব হইল।
আচ্ছা।
উনি আবার হারমোনিয়াম বাজাতে পারত আর বেহালা বাজাতে পারত।
আচ্ছা।
তো উনার সাথে আমাদের গ্রামে আইসে একটা লোক হারমোনি শিখবো, ওরে শিখাইতে। আর আমারে দিল একটা কুল, আসিল মাটির কুল, যে হিন্দুরা ব্যবহার করে সনাতন ধর্মে। এই কুল আমারে দেয় বাজাইতে, আমি কুল বাজাই হেল্প করি, তালে হেল্প করি, আর উনি গ্রামার দিয়া হেল্প করে।
আচ্ছা।
তো ওই হারমোনি শিখতেছে, ওর লগে আমার বন্ধুত্ব হলো ভালো।
তখন পর্যন্ত আপনি একা একাই গিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে কোনো ধরনের শেখায়নি, কোনো কিছু করেনি?
জি, আমার কেউ কিছু শেখানি, কিছু না, আমি একা একাই। আর ওই যে গান লেখার যে পদ্ধতিটা, ওইটা আমি সালাম সরকারের গান শুই না পাইয়া গেলাম গা, উনারে আমি উস্তাদ এখনো মানি। তো এইভাবে উনার সাথে আমার বন্ধুত্বের পরিচয়, খুব মনের মিল। আমার বাড়িতে নিলাম,
হ্যাঁ ওই কোল বাজানোর কথা বলছিলাম,
জি কোল বাজাই। তখন আমার বাড়িতে উনারে নিলাম, আমার বাবা আমার মা বলল, জালামিন আমার ছেলেটা তোমার লগে ঘুরে, তুমি যেহেতু এগুলা পারো বাবা, তুমি আমার ছেলেটারে বেহালাটা শিক্ষা দাও, ও একটা কিছু করে খাক, পারেনি দেহ, ঠিক আছে? উনারে এই কথাটা বলল। এখন উনার লগে আমি চলি, উনি মানুষ যারা টাকা দেয় ও করে শিখায়, কিন্তু আমি যে ওর লগে চলি, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার শিখায় না তো দূরের কথা ভাই, আমার আমার কাঁধে আমার উপরে হারমোনিয়াম দেয়, আমার আমারে হারমোনিয়াম টানতে দেয়। আমাদের বাটি এলাকায় ক্ষেতের উপর দিয়া রাস্তা যাইতে হয়, খেতে দিয়া ড্রেনে দিয়া পানি, ড্রেন আছে না মেশিনের, ড্রেনের উপর দিয়াও যাইতে হইতো, ড্রেনে আমি পড়িয়া যাইতাম, তাও হারমোনিয়াম রে উঁচায় ধরতাম সারতাম না, ঢুলের উঁচায় ধরতাম সারতাম না। আমারে দিয়া উনি এখানে আরো মানুষ, আমারে দিয়া ঢুল মানুষের কাছে দিলে মানুষ আমারে দিত, আর আমিও জাইনা জাইনাই লইতাম। আসলে আমারও দোষ আছে, আমি জাইনাই লইতাম, কিন্তু আমি কেন লইতাম যন্ত্রটা হাতে? যন্ত্রকে আমি ভালোবাসি, যে এই যন্ত্রটা আমি হাতে নিলে হয়তো মায়া লাগতে পারে, মায়া লাগলে আমারে কিছু দিতে পারে শিক্ষা।
মানুষ জীবন কতটা অসহায়, জীবন কতটা কঠিন, জীবনে টিকে থাকার জন্য যুদ্ধ কতটা কঠিন, এবং প্রতিটা মানুষকে আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা স্যালুট জানাই এই কারণে, জি আপনার চোখে পানি আসছে আমি দেখতে পাচ্ছি, এবং প্রতিটা মানুষকে স্যালুট জানাই। কর্মের কোনো ভেদাভেদ নাই ভাই, সে রিক্সাওয়ালা হোক, সে একজন গায়ক হোক, সে একজন দিনমজুর হোক, সে একজন সুইপার হোক, সে যাই হোক না কেন, সে যদি তার সৎভাবে বেঁচে থাকার জন্য, সে যদি যেই কাজই করুক না কেন, তার সেই কাজের প্রতি স্যালুট, রেসপেক্ট। এবং যে যত টাকাই ইনকাম করুক না কেন, কেউ যদি দিন শেষে ২০ টাকা নিয়ে ঘরে ফেরে, ওই ২০ টাকার মধ্যে যদি তার ঘাম থাকে, ওই ২০ টাকার মধ্যে তার যদি শ্রম থাকে, ওই ২০ টাকার মধ্যে যদি সততা থাকে, আর একজন মানুষ যদি দিন শেষে ২০ লাখ টাকা নিয়ে ঘরে ফেরে, সেটার মধ্যেও সততা থাকে, তাহলে এই দুটা শ্রমের মূল্যই আমার কাছে এক, এবং যে কারণে হ্যালোইট নাইন টু জিরোতে সবাই এক। এবং হ্যালোইট নাইন টু জিরোতে যারা আসেন তারা সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চতলার মানুষ সবাই এক। এবং এই মানুষগুলোর জীবন গল্প আপনাদেরকে কতটা ঋদ্ধ করেছে জানি না, আমি প্রতি মুহূর্তে তাদের কাছ থেকে শিখি, অবাক হই, অনেক কান্নার পানি যেটা উপাস থেকে কেউ অনুভব করতে পারেন না, কিন্তু আমি দেখি, আমি অনুভব করি, যেমনটা করে লিটন বাউল এই মুহূর্তে আমার, তার সেই দৃষ্টি প্রতিবন্ধী চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র পাঁচ মিনিটের বিরতি, ঠিক রাত ১২টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো এইট নাইন টু জিরো, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো এইট নাইন টু জিরো, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় রাত ১২টা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো এইট নাইন টু জিরো, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। যারা জীবন গল্প বলার জন্য এই অনুষ্ঠানে আসতে চান, প্লিজ কল মি, আমার ফোন নম্বরটি হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২। আপনার নাম এবং সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন, যদিও সেল নম্বর এখানে আইডেন্টিফাই করা যায়, তারপরও সুবিধার জন্য যারা বিশেষ করে গানের মানুষ, গানের গল্প করতে চান এখানে এসে, কিংবা মিউজিক নিয়ে কথা বলতে চান, অনেক ভালো গান এবং আপনার লাইফে গান নিয়ে একটা সংগ্রামের বা অন্যরকম একটা গল্প আছে, তারা যারা কোথাও কোনো প্রিভিলেজ পাননি, যারা গান গিয়ে অলরেডি স্টার হননি কিন্তু মানুষকে জানাতে চান যে গানের জন্য কতটা ফাইট করেছেন, তারা মোস্ট ওয়েলকাম, তাদেরকে আমি স্পেশাল প্রিভিলেজ দেব। দুই ধরনের মানুষকে আমি আমার হ্যালো ইট 920 তে স্পেশাল প্রিভিলেজ দিই। নাম্বার ওয়ান, যারা দেশের বাইরে থাকেন, কারণ ওনারা অনেক কিছু ত্যাগ করে দেশের জন্য করেন, পরিবারের জন্য করেন, এই মানুষগুলোকে আমার অনুষ্ঠান থেকে সর্বপ্রথম প্রায়োরিটি। তারপরে হচ্ছে যারা গান নিয়ে কাজ করেন, জীবন জীবিকা কিংবা গানকে ভালোবেসে জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন, প্রিভিলেজ পাননি, হাইলাইট হননি কিন্তু তারপরেও গানকে ভালোবেসে জীবন সংগ্রামে আছেন, এই ধরনের মানুষ, এবং তারপরে সবাই প্লিজ আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বরটি হচ্ছে 0961389282, যেখানে আমি ছিলাম লিটন। তারপর শুনি, আপনি হারমোনিয়াম নিয়ে যেতেন একটু শেখার জন্য, কিন্তু আপনাকে শেখানো হতো
ডুল, এগুলা নিয়ে যেতাম, তখন আমি টুকটাক হাতে ডুলও বাজাতে পারতাম।
আচ্ছা,
ফিল করতাম যে ওর যদি একটু মায়া লাগে তাহলে তো আমার একটু শিখাবে, এই কারণে আমি নিতাম, আমি ইচ্ছা করে নিতাম, আমার দিত আমি ইচ্ছা করেও নিতাম। কেউ কেউ হয়তো ভালো মানুষ পাইলে কইতো যে আমি একটু লই, আমার কাছে দে, বলতাম যে না হাঁটো, আমার একটু দেখে নিও, গাতা থাকলে, কাদা থাকলে, ইট পাটকেল থাকলে আমার বইলা দিও, এইভাবে আর কি যাইতাম তাদের সাথে ঘুরতাম। গানে গেলে 1400-1500 টাকা পাইলে ওরা ওরা বাক কইরা নিত, আমারে দিত না, দিলে আমার 100 দিত, 100 দিলে আমি নিতাম না, আপনারা নেনগা, আমার এগুলা লাগবে না, আমার কি বহুলাহান আছে। আমার কথা হলো এই টাকাটা দিয়ে আমি কয়দিন চলমু, আমি কি খামু, আমি যদি শিখতে পারি তাহলে আমার টাকা দিয়ে আমি চলতে পারমু, এই ধারণা আমার মনের মধ্যে থাকতো। মায়া লাগানির বাপটা থাকতো, শিক্ষার বাপটা থাকতো, আমি ইচ্ছে করিয়া বলতাম না যে অমুক যন্ত্রটা আমার কাছে দেও, আমার কথা হলো আমি ভালোবাসা দিতাছি, ভালোবাসার গুণে যদি আমার হাতে যন্ত্র দেয় তাহলে আমি শিখমু। চাইয়া নেওয়া আর ইচ্ছে করিয়া দেওয়া একশন দুইটা দুই রকম, তো আমার কাছে দিত না, মানুষকে শিখাইতো, আমারে শিখাইতো না। তো হঠাৎ একদিন চিন্তা করলাম একটা বেহালা যদি কিনি হয়তো আমারে শিখাইব। তখন আমি আমাদের গ্রামে নির্বাচন আসলো, তখন 2011-25 জুন নির্বাচনটা ছিল, নির্বাচনের যে মিটিং হয় একজন চেয়ারম্যান নাম ছিল, তার চেয়ারম্যান তখন হয় নাই, হইব, প্রার্থী হয়েছে, তার মিটিং এ আমি গেলাম, কেসি ফরে মানুষ কইতাছে একটা গান গাও, ওই জায়গায় আমি একটা গান গাইলাম, কইল মানুষে কইল এত প্রতিবন্ধী মানুষ, এর একটা বেহালা যদি দিতাছে মে সব তাইলে ভালো হইতো। কয় একজন দাঁড়াইলো চেয়ারম্যানের পক্ষ থেকে, এখন তারে আমরা 1000 টাকা দিতাছি, পরে ফাঁস করলে আমরা তার বেহালা দিমু। 1000 টাকা দিল, তখন চিন্তা করলাম 1000 টাকায় তো বেহালা সেগানাল বেহালো আসে না। তখন আমি মাছ চাষ করতো নদীতে, একজন নাম আসিল মজিবুর ভাই, উনাকে আমি নাম্বার সংগ্রহ করিয়া কল করলাম, সালাম দিয়া কথা কইলাম যে মজিব ভাই আমি একটা বেহালা কিনতে চাই, আমার যদি একটু হেল্প করতেন। তো উনি কইল আচ্ছা ঠিক আছে, শুক্রবারে জুম্মার পরে আমার সাথে দেখা করো কলায়, মানে মাছ চাষ করে যে গড় আছে না প্রহরীরা থাকে এইটার কলা বলে, তো কলা দেখা করো। আমি গেলাম, আমি যে গেছি জানতে পারছে একটা লোক আছিল ওনার আত্মীয় লাগে, জানতে পারছে ওই লোকটা আমার দিকে তাকায় তাকায় বলতাছে যে মজিবুর চিন্তা করো ব্যাপারটা, গুড় যে জায়গায় মাসি ও সে জায়গায়, তোমার কাছে গুড় আছে তোমার কাছে মাসি আইব, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারছি উনি এটাই বুঝাইছে যে ওনার কাছে টাকা আছে দেখে আমি টাকা চাইছি, এইটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। তখন চিন্তা করলাম এখন আসছি, এখন তো যদি জায়গা তাইলে আবার করবো কথাটা হইনা, মান করিয়া গেলগা টিকারি করবো আরো বেশি। তখন মজিদ ভাই বুঝতে পারছে, মজিদ ভাই আমার ডাইকা দূরে নিছে গা বাহিরে নিয়া কইল আমার কাছে তো টাকা পয়সা খুব কম ভাই, তুমি 500 টাকা নিয়ে যাও, যাও গা, রাগ করো না ভাই, খুশি থাকো, হ্যাঁ আমার লাগে একটু দোয়া রাখো। আমি কইলাম ঠিক আছে ভাই, আপনি আমার 500 টাকা দিছেন, নিজের বউ পুলা ফানারে না খাওয়াই দিচ্ছেন, ওইটা আমি দোয়া না করলো আমার রোগে করব। তখন আমার এক বন্ধু নাম ছিল মুফাজ্জল, হে গান করতো, গানের বয়স আমার অনেক কম, এখন তো সে বড় বাউল হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ভালো আছে। এর আমি বললাম যে মুফাজ্জল আমার একটা বেহালার দরকার ভাই, তখন হেও আমার ভাই ডাকতো, আমিও তার ভাই ডাকতাম, নাম ধরেও ডাকতাম, বন্ধু তো সম্পর্ক হলে যেটা হয় আর কি। তো আমার একটা বেহালার দরকার, কইল এক জায়গায় একটা বেহালা আছে লাগবো 1500 টাকা, আমি দেখি কথা বলিয়া, হিন্দু একটা লোক বেহালাটা বাজাইতো, ওর কাছ থেকে বেহালাটা আমারে সে কিনা দেয়।
বেহালা কিনলেন কত সালের দিকে এটা?
এটা 2011-তে।
তখন কি বেহালা বাজাতে পারতেন?
না পারতাম না, আমার তো দরাই নাই বেহালা, আমি কেমনে পারমু ভাই, বোতল আছে না ওই যে এত বড় বড় মোটা বোতল 2 লিটারই সোয়াবিন তেল থাকে আর ফাউডার থাকে বোতলে, যে এত বড় লম্বা, এই বোতল দিয়ে আমি বেহালা যে গুন সুতা বাইন্দা শরীর, যে লোয়া মাইরা শরীর মধ্যে আমি সুতা টানাইয়া, হ্যাঁ ক্যাসেটের রিল আছে না, ওই যে আমার টেপ কিনা দিছিল আমার বাবা, এই টেপের যে ক্যাসেটের রিল আছে, রিল এমনি বাইন্দা শরীর মধ্যে আমি বেহালা বানাইয়া বোতলের গসাইতাম, কেরাসিন দিয়া গসাইতাম, মনের চাহিদা মিঠাইতাম। কিন্তু বোতলের সুতা টাঙ্গানোর বেহালা আর বেহালা, এটা কি কই চকির তোলা,
কই আগরতলা, কই চকির তোলা,
একটা কথা আছে না,
কথা আছে। হ্যাঁ, কিন্তু আপনি যেটা পেলেন এটা কত সালের দিকে পেলেন এই বেহালাটা?
ওটা আমি 11-তে
2011 সালে পেলেন। এটা তো সেকেন্ড হ্যান্ড, নতুন না তো?
না, একবারে পুরান তিলা পড়িয়া রয়েছে। তো এই বেহালাটা আমি কিনলাম, যে ভাবলাম এখন হয়তো শিখাবে। কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে, কইতাম নি?
জি অবশ্যই বলেন।
তখনও কিন্তু ওই যে ইলেকশনটা হয় নাই, রয়ে গেছে, 25 জুন সামনে আছে, বুঝছেন? আমাদের গ্রামের একটু দূরে আরেকটা লোক লোধপুর কোজার নাম চেয়ারম্যানে দাঁড়াইব, ওই গেছে আমাদের গ্রামে মিটিং করতে। গেলে পরে আমি ওর নৌকা দিয়া এক হাঁটি থেকে আরেক হাঁটি পার হইয়া আসতেছি। আমি বড় হাঁটিতে ছিলাম, এখন আমার ছোট পাড়ায় আসবো, তখন নৌকা থেকে আমার নামতে দিতাছে না। কয় না, তুই নৌকা থেকে নামতে পারবি না, তোরে আমাদের চেয়ারম্যানে নিব, তুই গান গাবি নৌকায় থেকে, মাইক আছে, মাইক দিয়া গান গাবি, ঘোষণা দিবি, মানুষ ঘোষণা দিব, তুই শুধু গান গাবি, করুর গাড়ি মার্কা গান বানায় বানায় গাবি, তোরে আমরা একটা বেহালা দিব। চেয়ারম্যানও কইল, কবার পরে আমার লামতে দেন, আমার গায়ে সাত আসিল, সাদা একটা মানুষের দিছিল। আমি ভাই আসলে নিজের ঘটনা গইতে গেছে, এগুলো বলতে লজ্জা রাখলে হবে না?
না বলেন, বলেন আপনি। হ্যাঁ,
আমাদেরকে মানুষ পুরাতন কাপড় চোপড় দিত, গরিব থাকলে দেয় না কেউ কেউ, দিলে পরে ওইগুলা শার্ট আমি পরতাম। তারপর আমার গায়ে একটা শার্ট ছিল, শার্টটা একজনের সিরা ফেলাইছে ঠান দিয়া, এখন ওই শার্টটা আমি নদীতে ফেলে দিছি, আমার খালি গায়ে আমার লামতে দিতাছে না। আমার ঘর থেকে একটা গেঞ্জি নিয়ে দিল, আমার লামতে দিতাছে না, আমার নিয়ে গেছে। আমি 11 দিন ভাই রাইতে দিনে সকাল 8টায় খাইয়া যদি বাইর হইতাম ক্যানভাসে, হ্যাঁ নৌকায় বইয়া থাকতে হইতো, সারাদিন গান গাইতে হইতো, সিরা খাইতে দিত, সিরা এগুলো আমার ভালো লাগে না, খাইয়া অভ্যাস নাই, উপবাসে থাকি, এইভাবে ক্যানভাস করি, গান গাই, গরুর গাড়ি মার্কা বানায় বানায়, মুখে যা আসে মিলায় মিলায় কই, ব্রেন ক্লিয়ার ছিল তো আরো আগে মিল টান দিলে গান হইতো, হইতো এইভাবে গান গাই। অগর বাসায় ফিরতে কোনদিন রাইতের 4টাও হয়ে যেত, আজান দিয়া দিত, 1-2 ঘন্টা ঘুম হইতো কি না, আবার কোনদিন 12টা 1টা এইরকম হইতো। মানে এইভাবে ভাই আমি 11টা দিন কষ্ট করছি আমি রাইতে দিনে। ওই কইছে আমি পাস করি ফেল করি বেহালাটা তোমারে দিমু, আমিও আশায় রইলাম, বড় মনে আশায় রইলাম। তখন আমার এই ওই যে সেকেন্ড হ্যান্ড বেহালাটা তখন আমি ওইটা কিনে নাই, এরপরে কিনছিলাম, বুঝছেন? আমি কথাটা দেখে গেলাম, তখন এই বেহালা আমি পাইমু। নির্বাচন যখন গেল গা ভাই, আমি যখন কল করি আমার কয় লিটন তোমার আমার ইয়া করুন লাগতো না, আমি বেহালা সুনামগঞ্জে গেলে তোমার আইনা দিমু। এই কথা কইতে কইতে 1.5 মাস গেল গা, আমার বেহালা দেওয়ার খবর নাই, কোন খবর নাই। 1.5 মাস পরে ফোন মানুষের দরায় দেয়, ফোন দিলে বইনেরে দরায়, বউয়েরে দরায়, আমার আর জিনিসটা দিলই না। মানুষে কয় আরো, তুই কি বেটার কাছে রেইন ফাবি টেয়া দিয়া তো সত, রেইন ফাবি তুই টেয়া দিত, তোরে বেহালা দিত, এইগুলা কয়, এখন পর্যন্ত দেয় নাই। তখন আমি এই বেহালাটা কিনছিলাম, কিনার পরে ওই যে আলামিন, ওই আলামিন আমারে বেহালা এইভাবে শিখায় না, আমি কিনার পরেও শিখায় না, টানতে টানতে তার সিরা ফেলাইছি, থইয়া দিছি। আমার এক কাকা লাগতো প্রতিবাসী, এই কাকার কাছে গেলাম, তার নাম আছিল আব্দুল ওয়াদুদ, টুকটাক গান করে, তার ছেলে মেয়ে নাই, বেহালা নিয়ে এটার এই ছেলে মেয়ে মনে করে গান রেই ভালোবাসে, মন বুঝায়, উনারে গিয়া দেখি গান গাইতাছে। তো আমারে কইল ডুলটা ধরো, ডুলটা বাজাইলাম, পরে আমার বেহালাটা দিল। একটু কথা রয়েছে ওই যে আলামিন, ওই আলামিনেরে আমার বাড়িতে যখন যাইতো, হে লোকটারে শিখাইতে যাইতো আমার পাড়ার লোকটারে, তখন আমার বাড়িতে মাঝে মধ্যে রাইতে থাকতো, গান গাইয়া যেদিন রাইত হয়ে যাইতো গা, মাঝে মাঝে থাকতো, থাকলে আমার হয়তো একটু দেখাইছে, 3 দিন এইভাবে সারে গামা দেখাইছে, সারে গামা পাদা নিসা সানি দাপা মাগারেসা, এইটু 5,000 টাকা দিতে পারতাম না বা 4,000 টাকা দিতে পারতাম না, এই কারণে দেখায় না। তখন আমি বেহালার তার সিরা থয়ে দিছিলাম, ওই যে কাকার কাছে গেলাম, কাকায় গান গাইলো 3-4টা, গাওয়ার পরে আমার দিল বেহালাটা, কয় বাজাও, আমি কই বাবা পারি না, তো কয় পারো না, তে এত এতদিন ধরে বেহালা কি করতাছো, 1.5 বছর আগে বেহালা কিনছ, এখন বাজাও না। আমি কইলাম বাবা আমার তো শিখায় না আলামিন ভাইয়ে, শিখায় না, কয় শিখা না, এ তোমার শিখাইতো না, আমিও জানি, আমারও শিখাইছে না, আমিও কইছিলাম। হে বেটা কইল যে আমি একজন এই আরেকটা হুজুর আছে, ওর পরিচিত, ওই হুজুরের কাছ থেকে শিখছে, হুজুর আগে গান করতো বেহালা বাজাইয়া, এই লোক এরা কইছিল, এই লোক শিখায় নাই, তখন আমি কইলাম যে আমার এটা তার সিরা গেছে গা, কতে এটার আমি একটা তার দিতাছি, তারটা লাগাইয়া তুমি এটা গসো, এটা এই স্বর্ণ যত গসবা তত রং ধরবো। তখন আমি উনার কথাটা শুনলাম, শুনে মনে করলাম এই বেটাও ক্লিয়ার ভাবে পারে না, এই বেটা কইতাছে যে এটা স্বর্ণ গসলেই রং ধরবো, যত গসমু তত পরিষ্কার হইব, তাইলে একটু গসিয়া দেখতে হয় তাই কুজা কি হয়। আর একটা কবিতা আমার মনে হয়ে গেল, নজরুলের নাকার জানি কবিতা, এটা আমার মনে কবি লাইনটা হইল, পারিব না এ কথাটার বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার।
এগুলো মনে হতো আপনার?
জি, ওইটারে মনে করি আমি, ওই কাকা যেহেতু কইল স্বর্ণ গসলে রং ধরে, তাহলে আমি একটু গসিয়া দেখি। আমার চার নাম্বার বাইরে লইয়া বাজারে গেলাম, যাইয়া তার আনলাম, উনি যে তারটা দিছিল নিয়া যখন তান দিছি সিরা গেছে গা। আমার বাইরে লয়ে গিয়া আজমিরির বাজার থেকে তার আনলাম, তার আইনা লাগাইলাম।
একটা বিষয় খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, এটা একটা বেহালা বাজানোর গল্প না, এটা একটা শখ পূরণের গল্প, এটা একটা সংগ্রামের গল্প। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মধ্যে ইচ্ছা আছে একটা বেহালা নিয়ে সেটা সে বাজাবে,
সেই যে
জি জীবন বাঁচানোর জন্য, এবং সেই বেহালা হাতে পাওয়ার জন্য তার যে যুদ্ধ, সেই বেহালা হাতে পাওয়ার পরে শিক্ষার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধের গল্প। এটা আপনার জায়গা থেকে খুব মামুলি কিছু হতে পারে, কিন্তু তার জায়গা থেকে এটা রীতিমতো একটা ভয়াবহ যুদ্ধের গল্প। ফিল ইট লাইক দিস, তাহলে একটা জীবনকে আপনি এখানে ফিল করতে পারবেন। হ্যাঁ বলেন, তারপর
ঘটনা সেই বুঝে যার সাথে ঘটে, যার পাও কাটে সে বুঝে জ্বালা কতটুকু।
অন্যে
বলবে যে তোর এই কি করে রে, সিল্লাসিল্লি করে একটু কাটে,
কিছুই না, এটা কিছুই না অন্যের কাছে। কিন্তু আমি বুঝতে পারছি আপনাকে, আপনি যেটা বলতে চাইছেন। হ্যাঁ বলেন, তারপর কি হলো?
এইটাই তো,
তার ছিঁড়ে গেল,
তার ছিঁড়ে গেল। আমি আমার বাইরে লইয়া যাইয়া তার আনছি, আইনা সাইরা বেহালাটা কাঁধে লাগায় এইভাবে আমি টুকা দেই, সরি দিয়া ঘষা দেই না, সর দিয়া ঘষা দেই না, টুকা দেই। যেমন আজও প্রতিরাত এটা উঠতে গেলে আজও, আজও কোন জায়গায় কয়টা টুকা লাগবো, প্রতি রাত উঠতে গেলে প্রতি কোন জায়গায় আইব, রাত কোন জায়গায় আইব, গ্রামের নৌজওয়ান যেমন ধরেন এটা গ্রাম কোন কোন জায়গায় আইব, নৌজওয়ান এটা কোন জায়গায় আইব, এইভাবে আমি বাহির করি, একটু একটু বাহির করি, কয়টা সরি দিয়ে আমি এটারে রিহার্সেল করি।
আচ্ছা,
এইভাবে আমি মুখস্থ করি, চার পাঁচটা গান শিখলাম
নিজের মতো করে নিজেই।
জি জি জি,
বেহালাটা একটু হাতে নেন তো, এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, মানুষের অসাধ্য কোনো কিছু নেই, ও ওর যে কনস্ট্রেইন, ওর যে বাধা, সেই জায়গাটা থেকে ও আজকে যে জায়গাটা এসেছে সেটার জন্য ওকে স্যালুট অবশ্যই দিতে হবে। হয়তো ওর অ্যাচিভমেন্টের জায়গাটা অনেক বড় না, কিন্তু ও থেমে যায়নি। হ্যাঁ ঠিক আছে, আমরা শুধু আজকের এই গল্প থেকে একটা মেসেজই সবাইকে দিতে চেয়েছি, সেটা হচ্ছে জীবন থেমে যাওয়ার জন্য না, যত বাধাই আপনি পান না কেন, সাকসেসের আলটিমেট কোনো মানদণ্ড নাই, সাকসেস অসীম, কিন্তু নিজের যত রকমের বাধা আছে সব বাধাকে স্ম্যাশ করে হেরে না যে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করাটাই হচ্ছে জীবন। আমাকে একটু শোনান, কিছু একটা শোনান বেশি। টিউন করা আছে? টিউন করা আছে নাকি? টিউন করতে আচ্ছা, আসলে অতটা গ্রামার বুঝি না গানের, আমার কাছে ভালো লেগেছে আপনি যতটুকু করেছেন। এই যে আপনি শিক্ষাটা, মানে আপনি যেটা করলেন একটু আগে, এগুলো সব নিজে নিজেই করেছেন না?
জি জি জি,
এই মানুষটা কারোর কাছ থেকে কোনো শিক্ষা পায়নি। বেহালা খুব কঠিন একটা যন্ত্র, খুবই কঠিন একটা যন্ত্র। জি,
আমি শুধু বেহালা না, আমি কুঞ্জরি আছে না বায়া যেটাকে বলে,
জি
আমি কুঞ্জরি হইল আমার জীবনের প্রথম বাজনা।
আচ্ছা,
আমি কুঞ্জরি শিখলাম ওই যে গাজীর গান গাইতো এক লোক, উনি আমাদের এলাকা আসলে আমারে ওইটা বাজাইতে দিত, কুঞ্জরি আমি শিখলাম মোটামুটি শিখছি। এ কথাটা আমি বলি না, এখনো নিজের গর্ব করা ভালো না, টুকটাক শিখছি, এইটা কুঞ্জুরিটা, এটা আমার প্রথম বাজনা।
ঠিক আছে ভাই, আমি নিশ্চয়ই আপনার গান গল্প নিয়ে ফিরবো, ছোট্ট একটা বিরতি নিতে চাই। পর্যায়ে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে লিটন বাউলের জীবনের গল্প। আমরা তার কাছে আবারও ফিরতে চাই, তাকে নিয়ে কিছু বলার থাকলে, তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে যেটা বলতে চাই, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস নামের একটি প্রতিষ্ঠান সকা, যারা মূলত মিডিয়ার বিভিন্ন প্রফেশনের ট্রেনিং নিয়ে কাজ করে। স্পেশালি ফিফথ ব্যাচের অ্যাডমিশন চলছে অন রেডিও জকি অ্যান্ড টেলিভিশন প্রেজেন্টেশন। আপনি যদি এই বিষয়ের উপরে কোনো ট্রেনিং নিতে চান বা কোর্স করতে চান, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন এই নম্বরে। নম্বরটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179। আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অফিসে গিয়ে। অফিসের ঠিকানা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এবং ভাতঘর হোটেল গলি থেকে সোজা।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আমন্ত্রণ আরো একবার শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে লিটন বাউলের জীবনের গল্প উঠে আসছে। ভাই, আমার মনে হয় কি, যেহেতু বেহালাটা আপনি বাজালেন একটু আগে, একটা গান আমরা এই পার্টে একটু শুনি আপনার কাছ থেকে, বেহালা সহ, তারপরে আমরা না হয় আবার আপনার জীবন গল্পে ফিরি।
জি, তার আগে একটু কথা বললে হলো, আপনি যে নাম্বারটা বলছেন 09613892892, ওই নাম্বারটা দিয়েও আমি একটা গান এই তৈরি করছি।
জি, কি জন্য?
এখানে মনের দুঃখ শেয়ার করা হয়।
ভেরি ইন্টারেস্টিং। তো আচ্ছা শুনি শুনি,
গানটা আমার মুখস্থ নাই,
যতটুকু পারেন আমাকে একটু শোনান তো,
একটু সুরটা শোনায় দেই।
শিওর।
এসো জীবনেরই গল্প বলি, এসো জীবন নামের গল্প বলি, এসো এবিসি রেডিওতে চলি, এসো 01638892892 কল করি, হ্যালো 8920 তে বুধবার রাত্রি 11টায় জীবন গল্প বলে কত ভেটি আর বেটায়। আরে প্রচার করে আর যে কিবরিয়া ভাই, আমার মনে আসতেছে না।
ঠিক আছে, আপনি পরবর্তীতে যখন, আপনার তো আসলে লেখা থাকে না, মুখস্থ না থাকাটাই স্বাভাবিক, নেক্সট টাইম আপনি যখন আসবেন পুরোটা মুখস্থ করে আসবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটা আসল গান হয়ে যাক।
হ্যাঁ, আসল গান। হ্যাঁ, মানুষ আমাকে বলতো যে বিচ্ছেদ গান গাও, বিচ্ছেদ গান। ওই কথাটার জবাবে আমি একটা গান লিখছিলাম।
শিওর।
আমি কি গাইব এই ভবেরি গান, কি গাইব এই ভবেরি গান, লাইলি মজনুর কাহিনী রে, লাইলি মজনুর কাহিনী, জীবন লয়াল লাগছে টানা টানি, দয়াল বন্ধু গো আমার, জীবন লয়াল লাগছে টানা টানি, দয়াল গো আমার, সব কিছু দিয়া চবালো, নয়নে না দিয়া আলো, কিভাবে কাটাইব দিন রজনী, ও দয়াল গো, ¶¶ দয়াল গো আমায় সব কিছু দিয়াছ ভালো, নয়নে না দিয়া আলো কিভাবে কাটাইব দিন রজনী, দয়াল গো আমার কি ছিল না আশা বলো, আমার কি ছিল না আশা দেখতে তোমার পৃথিবীর, দেখতে তোমার পৃথিবী দয়াল, জীবন লয়া লাগছে টানা টানি, ও দয়াল গো কাজকর্ম করিয়া সবাই বিলাসী তারং তামাশাই, আনন্দে আনন্দে কাটাই দিন দয়াল গো, ও দয়াল গো কাজকর্ম করিয়া সবাই বিলাসী তারং তামাশাই, আনন্দে আনন্দে কাটাই দিন দয়াল গো, ওরে তুমি থাকতে আমি কেন নয়নের জৌ লেবাসি গো দয়াল, নয়নের জৌ লেবাসি আমার জীবন লইয়া লাগছে টানা টানি, দয়াল গো কোথায় যাব কি করিব কিভাবে জীবন বাঁচাইব, রসবলিতন সে ভাবনায় মরি ও দয়াল গো, তুমি আমার জীবন তারে দয়াল, তুমি আমার জীবন তারে সুপথে চা লাই বাইনি গসুপতে ছা, লাই বাইনি জীবন লয়া লাগছে টানা টানি, দয়াল বন্ধু গো আমার জীবন লয়া লাগছে টানা টানি।
বাহ বাহ চমৎকার। ওর গানের একটা বিষয় আপনারা দেখবেন যে ওর নিজের জীবন নিয়ে লিখেছে, নিজের জীবনকে যেভাবে দেখেছে, যে আয়নায় প্রতিফলিত হয়েছে সেটাকেই ও ওর মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছে। আপনি তো শুধু আপনার গানই না, আপনি অনেক আমাদের এখানে অনেক জনপ্রিয় যে সব বাউল রয়েছেন তাদের গানও আপনি করেন না?
জি,
লালনের গান করেন, শাব্দুল করিম,
আব্দুল করিম, কারিয়ামিরুদ্দিন,
অনেকের গান করেন।
কারিয়ামিরুদ্দিনের গান গায়ে আমি পরাজয় করছি আমার জীবনে দুজনকে।
জি, ওরে
বড় শিল্পী
কম্পিটিশনে।
জি,
ওকে, ঠিক আছে। আমরা একটু সামনের দিকে আগাতে আগাতে গল্প করতে করতে না আমরা আবার গানে ফিরবো, যেখানটা আমরা ছিলাম যে আপনি বেহালা নিলেন, নিজে নিজে বাজি বাজি শিখছেন, তারপর
আপনি যে কথা বলেন জীবন নাটকের চেয়েও নাটকই, গল্প বললে সারা রাত্র শেষ হবে না। আমি তারপরও একটু কি আমি অনেক ফাঁক দিয়ে যাইতেছি, তো আমি শুধু আমার জীবনটা নিয়ে চিন্তা করি না, আমার মতো যারা আরো অসহায় আছে তাদেরকে নিয়েও আমি ভাবি। যেমন আপনার এখানে আরেকজন গেস্ট আসছিল যার নাম ছিল নাদিয়া, গৃহকর্মী একজন, ওই নাদিয়ার গল্পটা শুনে আমার ওই দিন এত খারাপ লাগছিল।
খুব ভালো হয়েছে আপনি গান করেছেন। আমি একটা বিষয় একটু বল, নাদিয়ার জায়গাটা থেকে আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা বিষয় আপনাদের সবাইকে একটু বলতে চাই। এখানে অনেকেই আসেন এরকম গল্প প্রচার হওয়ার পরে, বেশিরভাগ ক্ষেত্রে যখন একটা মেয়ে তার এই গল্পগুলো ভাবে উপস্থাপন করেন, বেশিরভাগই আমরা পাই বিয়ে করার ক্যান্ডিডেট, স্কুল টিচার থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত অনেকেই আসেন, বলেন যে বিয়ে করে ফেলবেন। তারা মনে করেন বিয়ে করাটাই হচ্ছে একটা বড় সমাধান। অবশ্যই বিয়ে করাটা অনেক বড় একটা ব্যাপার, এবং আমি কি প্রিয়া যদি চাইতাম তাহলে হ্যালো 8920 থেকে এ পর্যন্ত আমি 200-400 বিয়ে দিতে পারতাম মেয়েদেরকে, কিন্তু আমি সেটা চাইনি। কারণ বিয়ে করাটাই শুধু সমাধান না, মূল জায়গাটাই আমরা ফোকাস করি না, এটা একটা বড় সমস্যা। বৈদেশিক অনেক ভাইরা আসেন দেশে, এসে তারা আমাদের এই যে যারা গেস্ট আছে তাদের সঙ্গে দেখা করতে চান, আমরা অনেক সময় সেটা পেরে উঠি না বা উঠতেও চাই না। দুই একটা খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, কেন হয়েছি একটু বলি। অনেকেই এরকম গল্প প্রচার হওয়ার পরে এখানে যিনি এসছেন যে তাদের সঙ্গে একটু যোগাযোগ করতে চান, তাকে একটু কাছ থেকে দেখতে চান, তার জন্য কিছু সাহায্য করতে চান, তো আমরা বুঝে না বুঝে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। কিন্তু কিছুদিন পরে তারাই আবার কমপ্লেন করেন আমাদের কাছে, ভাইয়া যাকে পাঠিয়েছিলেন লোকটা তো ভালো না, কিংবা দেখা গেল যিনি গেস্ট হয়ে এখানে এসেছিলেন তার সম্পর্কে যিনি সাহায্য করতে গিয়েছিলেন তিনি একটা অন্যরকম ইনফরমেশন নিয়ে এসছেন। তো সেই জায়গাটা থেকে আমরা কমিউনিকেশন একটা গ্যাপ রাখি সবসময়, যে আসলে যখন মানুষ এই গল্পের বাইরে গিয়ে রিয়েল মানুষটাকে আরো বেশি কাছাকাছি থেকে জানার চেষ্টা করে তখন কিন্তু বিভিন্ন রকমের মতানৈক্য সৃষ্টি হয়, আমরা এই ফ্লেভারটা দিতে চাইনি। এখানে আরেকটা সজল নামের একটা গল্প প্রচার করা হয়েছিল, এখানে আমরা জানি যে সজলের গল্পটা প্রচার, সজল খুবই স্বাস্থ্য ভঙ্গুর অবস্থায় এখানে এসে নিজের জীবন গল্পটা বলেছিলেন, তার জন্য আমরা মোটামুটি একটা ভালো অঙ্কের সাহায্য আমরা তার হাতে দিয়েছিলাম যাতে করে সে ট্রিটমেন্ট নিয়ে নেয়। সজল দেখা গেল কিছুদিন পরে এখানে এসছে, এক মাস বা দেড় মাস পরে, সাথে একজন ছোট্ট একটা কিশোরী মেয়ে, আমি জানি না তার বয়স হয়েছে কি হয়নি, এবং নিয়ে এসছে। আমি তো বললাম যে মেয়েটাকে, বলছে আমার বউ, বলছে যে এই মেয়ে আমার জীবন গল্প শুনে সে আমার পাশে দাঁড়িয়েছে এবং সে আমাকে বিয়ে করেছে, তারা এখন ভালো আছে। তো আসলে এইগুলো ঘটনা ঘটে যায়, যেটা আসলে চাই না সেটা ঘটে, আর যেটা চাই সেটা অনেক সময় ঘটে না। তো আমরা একটা দূরত্ব রাখি, আমরা পারতপক্ষে চাই না তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ হোক, এটা চাই না একটাই কারণ, যোগাযোগ হওয়ার পরে ব্যক্তিগত কমিউনিকেশনের জায়গাটা থেকে অনেক রকম ঘটনা দুর্ঘটনার জন্ম নেয়, এই ঘটনা দুর্ঘটনা কোনো না কোনোভাবে এসে আঙুলটা আমার দিকে পড়ে বা স্টেশনের দিকে পড়ে, সেই জন্যই আমরা একটা দূরত্ব রাখি। তো সুতরাং আপনারা যারা ওকে সাহায্য করতে চান, আমি একটা পদ্ধতি আমি সবসময় বলি, আজকের গল্পের জন্য কোনো সাহায্য আপনাদের কাছে আমরা চাইব না, যদি কেউ কোনো গেস্ট দেশের বাইরে থেকে অনেকে ফোন করেন যদি সাহায্য করতে চান, দ্য প্রপার ওয়ে ইজ হেল্প, দেয়ার ইজ এ পার্টিকুলার নাম্বার, ওই নাম্বারে হেল্প সাহায্য করেন, আমরা তার কাছে পৌঁছে দিই, এবং তারপরে উনি সেটা পেয়ে থাকলে আমরা তাকে নাম্বার দিয়ে দিই এবং আমরা বলে দিই। তো যদি পজিটিভ নেগেটিভ কিছু ঘটে থাকে সেটাও তোমার রেসপন্সিবিলিটি, বিকজ এখানে অনেক রকমের মানুষ আসেন, প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দুটোই আছে, আমরা চাই না কোনো নেগেটিভ কনসিকোয়েন্সের জন্ম হোক। যাই হোক, আপনি যে প্রসঙ্গে ছিলেন আমার মনে হয় আমি সে প্রসঙ্গে আবারও ফিরতে পারি, বলুন তারপর কি হলো।
তো ওনার জীবনের গল্পটা শুনে আমি অসহায় অসহায়দেরকে নিয়ে আমি একটা গান তৈরি করছি,
বলুন।
তোর কি মায়া নাই দয়াল গো দয়াল, তোর কি মায়া নাই, আর কত থাকিব আমরা হইয়া অসহায় গো, তোর কি মায়া নাই দয়াল গো, নাই রে যাদের মাতা পিতা আত্মীয় স্বজন, রাস্তায় রাস্তায় ঘুরে তারা হারাইয়াপন গো হারাইয়াপন, অন্ন বস্ত্র যুগাইতে বিভিন্ন কাজ করে কত জনা আছে কত জুলুমত্যাচারে গো জুলুমত্যাচারে, কেউ ফইরা জালিমের ফেরে পাপের কাজে যায় আসে না। ওই যে মাছরাঙ্গা একদিন শুনছিলাম ফুলাফান্ডে কইতাছে সাংবাদিকরা, তোমরা ভিক্ষা করো কেন, ভিক্ষা করিয়াও তো ভাই খাইতে পারি না, মাস্তানরা আইসা মায়ের দূর করিয়া নিয়ে যা আমাদেরকে এই 50 টাকাতে ওইটারে লাগাই দিলাম। কেউ পৈরা জালিমের ফেরে পাপের কাজে যায়, পত শিশু বলে তারে ডাকে সব জনাই গো, তোর কি মায়া নাই দয়াল গো, কে হইয়া বার আছে কারো গৃহকর্মী হইয়া, বাদীয় গুলামের মতো কর্ম যায় করিয়া গো কর্ম যায় করিয়া, ওরে সকাল সন্ধ্যায় কাইয়া বাসি ফ্লোরে ঘুমায় কষ্ট করে কাটাইয়া দিন রাত গো কাটাইয়া দিন রাত, কেহ আবার ধারে ধারে ভিক্ষা ভিক্ষা করে জালি মজুলুমের জ্বালায় খাইতে না সে পারে গো, তোর কি মায়া নাই দয়াল গো, আছে কত প্রতিবন্ধী আতুর অন্ধলুলা দোষী বলে কেউ শুনে না কিবরিয়া বাই তাদের মনের দুঃখ জ্বালা গো মনের দুঃখ জ্বালা, পাগল রসবলিতন বলে গো আল্লাহ তুমি শুনো আমার গান, ওরে আমরা রে ভানাইলা কেন এই দূষিত সন্তান গো, দূষিত সন্তান বলি আমার মতো এই ভবে যার চলার সাধ্য নাই, তুমি করে দাও সুখী তোমার নবীজির দুহাই গো, তোর কি মায়া নাই দয়াল গো। এই গানটা আমি করেছি,
অসাধারণ অসাধারণ,
শুধু আমার জীবনের চিন্তা করলে হবে।
আপনার একটা ওয়ার্ড আমি নিয়েছি এই গান থেকে, সেটা হচ্ছে দূষিত সন্তান। আমি এই ওয়ার্ডটা নিয়ে একটু বলতে চাই, ওরা নিজেদেরকে ফিল করছে দূষিত সন্তান বিকজ অব দ্য সোসাইটি, বিকজ উই ট্রিট দেম লাইক দিস। একটা প্রতিবন্ধী সন্তান যখন একটা পরিবারে জন্ম হয়, যার হয়েছে সেই জানে, ওই পরিবারটাকে কি ধরনের অবস্ট্যাকল আমাদের সমাজে ফেস করতে হয় আপনি চিন্তাও করতে পারবেন না। প্রথম আমরা যেটা বলি, ওই পরিবারের বাবা মাকে নিশ্চয়ই এদের জীবনে কোনো পাপ ছিল যে কারণে সন্তান এরকম হয়েছে। দেখুন, আপনার কথা, আপনার বিবেচনা, এগুলো একটা মানুষকে অনেক পিছিয়ে দিতে পারে, এবং এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে একটা সময়। কিছু না, ওই মানুষটাকে আপনি হেল্প করতে না পারেন, শুধু পাশে থেকে দুটো ভালো কথা বলেন যে কিচ্ছু হয়নি, আল্লাহ তোমাকে যেটা দিয়েছে সেটাকেই তুমি মানুষ করার চেষ্টা করো, আমরা দোয়া করছি তোমার জন্য, দেখবেন ওই মানুষটা মারাত্মক রকমের শক্তি পাবে। ভাই, বিপদের সময় শুধু ভালো কথাই মানুষকে অনেকখানি শক্তি দিতে পারে। অথচ এরা ফিল করছে সমাজে যে আমরা হচ্ছে দূষিত সন্তান। কত বড় চপেট আঘাত আমাদের যারা দুটো হাত আছে, দুটো পা আছে, আমরা যারা ফিল করতে পারি, আমরা যারা গায়ে গতরে খেটে একটু রোজগার করতে পারি, ওরা যারা পারে না, কোন রকম টিকে টিকে আছে, এবং তাদের প্রতি আমাদের কত ইনজাস্টিস যে কারণে ওরা ফিল করছে যে ওরা দূষিত সন্তান। ভেরি আনফর্চুনেট। ভাই, গল্পে ফিরি,
ভালো চোখে তো আমাদেরকে দেখেই না, আরো কয়েকটি কানা মানুষ পরে লুটাসুর,
এটা কোত্থেকে পাইল
মানুষে কয়েক, এটা কোন কিতাবে পাইছে ওরাই জানে।
আচ্ছা, আমার জানা নাই, আমার জানা নাই। আপনাকে, আপনি এই ধরনের গালি শুনেছেন কখনো?
এই ধরনের গালি, এগুলা তো আমাদের পেশা শোনা। আমার জীবনটা হলো গানে, আমি ভালোভাবে গেলাম না, এ কারণে মানুষ আমার কয় যে সালাম সরকার বা কারো কাছে যাওগা, কিন্তু কারো কাছে কইলে শুধু তো আর লাভ হবে না, আমি তো আর একা যাইতে পারি না, বা কর্সো টর্সো আছে, এগুলো তো সমস্যা। হ্যাঁ, আমার মা আছে, সরল মানুষ বুঝে না। হ্যাঁ, এই মার টেনশনে আমি কোথাও যাইতে পারি না, আমার কানে শুধু আওয়াজ আসে যে আমার মা বোধ হয় কারোর সাথে হয়তো ঝগড়া লাগিয়ে গেছে, ওই কারণে আমি যাইতে পারি নাই। গল্পটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে,
বলুন।
আমি যখন ছোট ছিলাম তখন তাকে আমার একটা উফরি দোষ ছিল, যখন আমি মোটামুটি বুঝতে পারি, খারাপ বাজে বাজে স্বপ্ন দেখতাম, মানুষ মরে বা এই সে বিভিন্ন বাজে বাজে স্বপ্ন দেখতাম, ওই কারণে দূরে গানও গাইতে পারি না, কিছু করতেও পারি না। চিকিৎসা আমি ওইটা গড়ে বলছিলাম, ওষুধ আইনা দিছে, এগুলা কোনো কাজ করে না। আমি ব্যক্তিগত ভাবেও এক কবিরাজরে আমি আপন মনে খুঁজা ওষুধ খাইলাম, আমার ওষুধ কাজ করে না। চিন্তা করলাম যে এখন তো একটা সঙ্গী না হইলে তো জীবনটা চলে না, তাই না? তো একটা ছাত্রী বানাইছিলাম, হিন্দু একটা ছাত্রী, হ্যাঁ, নাম ছিল আকি। মনে করছিলাম যে এরা গান শিখায় যদি আমার কাছে আনতে পারি তাহলে তো ভালো, সুন্দর, আমার কাছে ফটো আছে আপনার দেখা মনে, এটা সুন্দর বেশি, তো এই কারণে এটা আমারে থুইয়া আমার ভাইয়ের সাথে সম্পর্ক করে ফেলায় স্বাস্থ্য ভাইয়ের লোকে।
বিরতি নেব আরো একবার। প্রিয় শ্রোতা, জীবন সবসময়ই তার নিজের গতিতে চলে এবং সেখানে সে কারোর ধার ধারে না, জীবন সবসময়ই নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। মাত্র পাঁচ মিনিটের বিরতি, তারপরে এই গল্পের শেষাংশে আমরা ফিরব। আমাদের সঙ্গে আছেন বাউল লিটন তার জীবন গল্প নিয়ে। তাকে দেখার জন্য হোক বা কোনো কমেন্টস করতে আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিয়ে দেবেন, তাহলে আপনারা আমার পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতি, মাত্র পাঁচ মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
শেষ ভাগে আরো একবার আমন্ত্রণ, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং লিটন বাউল বা বাউল লিটন যাই বলি না কেন, সে রয়েছে তার জীবন গল্প নিয়ে। তো আপনার ভালোবাসার মানুষটি আপনারই কোন এক আত্মীয়র সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেল আপনাকে বাদ দিয়ে। জি, তারপর
যেটা বলতে চাইছিলাম, আকি আমার স্বাস্থ্য ভাইয়ের লোকের সম্পর্ক করে ফেলাইছে, এটা আমি বুঝাই বাধ্য হইলাম, হের একটা মেয়ে আছে বাধ্য হইলাম, পরে করলো আমার আপন ভাইয়ের লোকে।
যাই হোক চলে গেছে, ঠিক আছে।
কি একটা সাধনায় আমার বিফল গেল গা জীবনে, আমি জানি প্রেমের ভিতরে কষ্ট আছে, এগুলো আমি জড়াই না, তারপরেও এটা বৃথা গেল, যেভাবেই হোক এটা বাদ দিয়ে দিলাম, আমার বাইরেও ডিলেট করাইলাম এখান থেকে।
আচ্ছা,
পরে এখন টেনশনে ঘুরতাছি, আর একটা আমার একটা বন্ধু আমার এগুলা বুঝতে পারছে, বুঝছে আমার কইল লিটন যে আমার একটা শালি আছে ফুফুর শাশুড়ির ঘরের, নাম হইল ওর লগে তুমি সম্পর্ক করো। আমি কইলাম ও তো আমার মানবে না, কয়ে দেখতে একবারে খাদো লেগে হেরে কেউ অফার টোফার দেয় নাই আজ পর্যন্ত, তুমি কথাবার্তা কয়ে দেহ। ওই আমার কথা কয়ে দিছে, সাত আট দিন কথাবার্তা বললাম ভালো, হ্যাঁ আমার কইল যে আমি তো সবদিকে ঠিক আছি, আল্লাহ পাক আমার একটু শর্ট দিছে, এ কারণে আমার মানুষ বিয়া শাদি করতে চায় না। আমি বললাম আমিও তো সব ঠিক আছি, একটা সমস্যার কারণে মানুষ আমারে পছন্দ করে না, বিভিন্ন কথাবার্তা আর কি। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, মানুষ আমার বিরুদ্ধে নালিশ দিতে পারে, আমি এটা করছি সেটা করছি, তুমি এগুলা বিশ্বাস করো না। কয় না মানুষের কথা আমি বিশ্বাস করতাম না, আপনিও করেন না। তো একদিন আমি একটা ছাত্রের বেহাল আর শিখাইতাম, একটা লোক আমার সাথে অনেক বয়স্ক, ক্লাস করতে গেছি আমার মোবাইলে কথা কইতে দেখছে, পরে আমি ক্লাসে বেহালার মিউজিকে লাগাইয়া আমি ঘুমায় পড়ছিলাম ওর রুমে, ওই নাম্বার চুরি করে নিছে গা। কথা বললো মেয়েটার লোকে, কয় আরে আমি তো কুটিপতি, আমার ভাই একটা বিদেশ, তুমি আমার লোকে প্রেম করো, যার লোকে প্রেম করছো হে তো তোমার বিশ টাকাও দিতে পারতো না, এই সেই মেয়ের আড়াইশো দুইশো সিধে হ্যাঁ কাঠমিস্তুরি সাতশো আটশো টাকা রুজ পাইতো তখন, মেয়ের এইভাবে দিত। মেয়ে আরেকদিন হঠাৎ মনে করলো তাইলে বিশটা চাইয়ে দেখি, মেয়ে আমার কইল রাইটের বারোটা একদিন আমার ফোন দিছে বিশটা টেহা ফাটাই ওই নাম্বারে। আমি কইলাম এখন তো গেট বন্ধ, দোকান বন্ধ, দেওয়া যাইতো না, চেষ্টা করো। আমি কাচ্চা দেখি, পরে আমি আর গেলাম না, দিলাম না, এই কারণে মেয়েটা আমার লোকে পরের দিন আর কথা কয় না। আমার কয় আপনি একটা বেইমান মানুষ, শুনে আমার রাগ উঠে গেল কাছে, বেইমানি কিছু করলাম না জীবনে, আমার কয় আমি বেইমান মানুষ, ওই কারণে এই যে বিশটার লাগে ঘটনাটা ঘটল এগুলা দিয়ে একটা গান আমি তৈরি করছি, এটা আমি গানটা
মানে কি 20 টাকার জন্য আপনার প্রেমটা ভেঙে যায়?
জি, ওইটা দিয়ে আমি একটা গানও তৈরি করছি।
এটা দিয়ে আপনি একটা গানও তৈরি করেছেন?
জি জি, সবকিছু দিয়া।
আচ্ছা শুনি একটু।
অগর সখী আমি আর প্রেম করব না জীবনে, আমার জাত কুল মান গেল শুধু 20 টাকার কারণে, ও শিল্পী একটা মাইয়া ছিল করত বাউল গান, শেরপুর যে লাঠে বাড়ি বলি গানে গানে, আমার জাত কুল মান গেল শুধু 20 টাকার কারণে, মোবাইল ফোনে তারি শোনে কথা বলিতাম, একে অন্যের দুঃখ সুখে হাসিতাম কাঁদিতাম, আমার জাত কুল মান গেল শুধু 20 টাকার কারণে। হঠাৎ একদিন মোবাইল ফোনে রাত্র বারোটায় ফ্লেক্সিলুটে আমার কাছে 20 টাকা সে চায়, আমি বললাম এত রাত্রে বন্ধ সব দোকানে, আমার জাতকুল মান গেল শুধু 20 টাকার কারণে। পরের দিন সে আমার শোনে কথা বলে না, বেইমান মানুষ বলে আমায় করেছে ঘোষণা, মধুর পীড়িত আর রইল না কয়ের সব লিটনে, ওরে জাতকুল মান গেল শুধু 20 টাকার কারণে। পহেট গরম মেয়েরা গরম, পহেট গরম নাই মেয়েরাও গরম নাই,
এটা ওর ফিলোসফি, বিকজ হি ফিলস লাইক দ্যাট। ওর জীবনে যা ঘটেছে পুরো দুনিয়াটাকে ওভাবে জাজ করে, বাট নো, এভরি গার্লস ইজ নট লাইক দ্যাট অ্যান্ড এভরি বয়স ইজ নট লাইক, সামটাইমস উই ফিল লাইক সাম বয়স আর ভেরি চিটার। লিটন ভাই, আমরা তো আসলে খুব সাধারণ মানুষ, আমি ধরেন খুব মানে সিম্পল বলবো এই কারণে যে আমার কাজটা তো খুব সহজ, আমি মনে করি সবাই পারে এটা করতে। আমি যদি দেখি যে মানুষটা গল্প বললে দু ঘন্টা মানুষ ফিল করবে, তাকে অনুভব করবে, তার চোখের সামনে মানুষটার দৃশ্য ভেসে উঠবে, তাহলে ওই ওই মানুষটাকে আমি রেডিওতে নিয়ে আসি, এটা খুব সহজ একটা কাজ, অনেকেই পারে। কিন্তু আপনি যে কাজটা করেছেন এটা আমি হলে পারতাম না, এটা আমি আমার নিজের অনুভূতি থেকে বলতে চাই। জীবনে জন্মের পর থেকে দারিদ্রের বিরুদ্ধে ফাইট করেছেন, যুদ্ধ করেছেন, এখনো করে যাচ্ছেন, একটা মানুষকে 20 টাকার জন্য হারিয়েছেন, তারপরও কণ্ঠে সুর ধরে রেখেছেন, এবং এই বেহালা এবং এই সুর এটাই আপনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
কেবল বেহালাই না, আমি বেহালা মোটামুটি বাজাতে পারি, হারমোনিয়াম বাজাতে পারি,
আপনি আরো যাই বাজান না কেন, দুটো পয়সার জন্য, মানুষের কাছ থেকে দুটো পয়সার জন্য, নাম ধামের মোটামুটি তেমন একটা কোনো আগ্রহ আপনার নাই, শুধু দুটো পয়সা দিলে পেটটা কোন রকম চলবে, এই কারণে আপনি এটা নিয়ে আছেন। আপনাকে আমি আমার অনুষ্ঠান থেকে স্ট্যান্ড আপ স্যালুট, এবং আপনি অনেক মহান একজন মানুষ, যতটুকু আপনাকে জানার সুযোগ হয়েছে। আমি মনে করি যে এই জীবনযুদ্ধে যারা হারে না, সামান্য খড়কুটো জড়িয়ে ধরে সামনের পথে যারা স্বপ্ন দেখায়, এই মানুষদেরকে দেখে যাদের জীবন অনেক বেশি হতাশাপূর্ণ, যারা কথায় কথায় সুইসাইডের কথা ভাবেন, আমাদের সমাজ এখন একটা ফ্যাশন হয়ে গেছে, যারা কথায় কথায় মনে করেন যে এই জীবনে কিছুই করা হলো না, তো এত মানব জীবনে আসলে বেঁচে থাকি কি হবে, তাদের জন্য এই ছেলেটাকে ফলো করুন আপনারা। জীবনটা অনেক অর্থবহ মনে হবে, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার অনেক অনেক জায়গা খুঁজে পাবেন। এখন একদম শেষের দিকে চলে এসেছি রিটন ভাই, আপনি শুধু একটু ছোট করে বলেন তো আপনার দিন কিভাবে কাটে। আমি বুঝতে পেরেছি আপনার জীবন গল্পটা অনেক কঠিন, দিন কিভাবে কাটে আপনার?
তার ফাঁকে আরেকটা কথা বলে ফেলাই, আমিও ওই প্রেমের কারণে, বিভিন্ন বিষয়ের কারণে আমি রেললাইনে মরতে গেছিলাম, আমিও রেললাইনে মরতে গেছিলাম। তো চিন্তা করলাম, দূর, আমি যদি এখন মইরাই যাই তাইলে তো হয়তো আল্লাহ পাক ভাগ্যটা তো একসময় ঘুরায় দিতেও পারে। তাইলে দেখি পিঁপড়া মারার বিষও কিনলাম, ২০ টাকা বেড়া দিছে, ৫ টাকা আমার ঘুরাইয়া রাখছে ১৫ টাকা। মরণের সময়ও মানুষ হেল্প করে, এইরকম মানুষ আল্লাপাক দুনিয়াতে এখনো বানায় রাখছে। ৫ টাকা আমার বেটা হেল্প করলো, তাহলে নিশ্চয়ই আমার কেউ অবশ্যই মরণের ২ দিন আগে হলো হেল্প করবে, তাহলে আমি তো দেখি।
আহা, এইটা হচ্ছে জীবনের গল্প। নাদিন কুসে, আমি শেষ করব, অনুষ্ঠানটা শেষ করার সময় দিকে চলে আসছি, শুধু একটু বলেন তো ভাই, দিনটা আপনার কিভাবে কাটে, কিভাবে কি হয় এখন?
গড়ে গেলে আমার টেনশনে ৫ মিনিটও বইতে ইচ্ছে হয় না, শুধু এইদিকে এইদিকে ঘোরাফেরা করি, রাইতে আপনার গল্প শুনি, রেডিও শুনি, এমনিও আমার ঘুম হয় না টেনশনে।
আপনি এই যে গান টান গেয়ে দুই পয়সা পান তাই তো?
জি।
কোথায় কোথায় গান করেন?
কোথায় কোথায়, এই এলাকায় তো আমার চিনে না মানুষ, দেশে থাকতে বেশি চিনতো।
আচ্ছা, এই গান দিয়ে আপনার চলে তাই তো?
জি জি জি।
এছাড়া অন্য কিছু করতে পারেন না?
তারপরও গ্যাঞ্জাম হয়, অনেকে আছে ন্যায়, শুধু শুধু বিদায় করে দেয়, রিক্সা ভাড়াটাও দেয় না।
ও, মানে শুধু গান শুনে বিদায় করে দেয়?
হ্যাঁ, আমার এক বাতি যায়, সেদিন আমার কইলো আপনার দাঁড়ানোটাও হয় না, দাঁড়া আমি দাঁড়াই বলে গুজা হয়ে, মানুষ কিভাবে দাঁড়ায় আমি তো দেখি না, ফেস কাটিং বুঝি না, আমি আমার মতো কুজা দাঁড়াই, এর লেগে মানুষ আমার পছন্দ করে না। আমার চুল রাখছি, চুল দেখলো মানুষ যারা বুঝে না তারা আসে।
আমি শেষে একটা কথা বলে শেষ করতে চাই, কিছুদিন আগে, আমি নাম মেনশন করব না, কক্সবাজারের সি বিচে একটা ছেলে একটা গান গিয়েছিল এবং কেউ একজন ফেসবুকে তাকে প্রমোট করেছেন, সেটা ভাইরাল হয়েছিল, এই ছেলেটাকে নিয়ে পরবর্তীতে বিজ্ঞাপনও হয়েছে, মধু হই হই বিষ খাওয়াইলা। এ সম্পর্কে আমি তো যতটুকু জানি যে এও খুব দরিদ্র একটা সন্তান, ও বেসিক্যালি মাথা ম্যাসেজ করতে করতে সিবিচে যারা টাইম পাস করার জন্য তাদেরকে গান শোনাতো, দু চারটা পয়সা পেত। এই ছেলেটার লাইফ বনে গেছে বিকজ অব পপুলারিটি, বিকজ অব ফেসবুকে তার ছবিটা ভাইরাল হয়েছে, ফেসবুকে তার ভিডিও ভাইরাল হয়েছে। এ সম্ভবত কোন একটা ৫ স্টার হোটেলে এখন গান পরিবেশন করে এবং আমি দেখেছি ফোক ফেস্টেও তাকে একটা বিশাল অনার দেওয়া হয়েছে। মানুষ চাইলে সব পারে, আপনারা তাকে ভালোবেসেছেন বলেই সে কিন্তু আজকে একটা জীবন পেয়েছে। আমাদের সমাজে আনাচে কানাচে, আমি বলছি না আমাদের আজকের এই রিটনকে ভাইরাল করতে হবে, আমি শুধু এতটুকু বলতে চাই, যারা আজকের এই অনুষ্ঠানটা শুনলেন, আপনাদের সমাজের আশেপাশে এরকম অনেক রিটন আছে যারা গান করে, যারা হয়তো ভালো গায় অথবা ভালো গায় না, কিন্তু এই গান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, এই মানুষদেরকে আপনাদের একটু কোঅপারেট করা উচিত তাদের বেঁচে থাকার জন্য, এবং তারা সেলিব্রিটি না হোক, তাদের জায়গাটা থেকে তাদেরকে একটু হলেও সহযোগিতা আপনারা করেন, এবং সেই সহযোগিতাটা যে কোনো কিছুই হতে পারে। রিটন ভাই, আপনার শেষের দিকে যদি কিছু বলার থাকে খুব ছোট্ট করে বলেন, আমি একটা গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই।
আমি একটা গান দিয়ে আজকের আসরটা শেষ করতে চাই, অনুষ্ঠানটা, এটাই আমার বলার আর কিছু নাই।
জি প্রিয় শ্রোতা, এই গানটাই আমাদের অনুষ্ঠানের আজকের শেষ গান, এবং ওকে, নাথিং টু সে, বলেন বলেন, মানে গান কি যদি আপনি যেটা শোনাবেন আমাদেরকে।
কোথায় রবে বাই বন্ধু সব, কোথায় রবে বাই বন্ধু সব, পরবি যে দিন কালের হাতে, কে তোমার মন যাবে সাথে, কে তোমার মন যাবে সাথে, পরে যে আশাতে ববে আশা হল না তোর রতিমাশা, যে আশাতে ববে আশা হল না তোর রতিমাশা, কতাইলে কি সেই দুর্দশা,
গটাইলে কি সেই দূর দশা পুরসে কুসঙ্গে মেতে কে তোমার মন যাবে সাথে কে তোমার মন যাবে সাথে নিকাশের দায় করবে কারা মারবে তর্ষের করা নিকাশের দায় করবে কারা মারবে তর্ষের করা সোজা করবে বাঁকা তেরা সোজা করবে বাঁকা তেরা জোর জুলুম কাটবে না তাতে কে তোমার মন যাবে সাথে যারে বদলে পাবি নিস্তার তারে কেন বাবলি রে যারে বদলে পাবি নিস্তার তারে কেন ভাবলি রে পর সিরাজ সাই কয়লাল রে তর দরবেজ সিরাজ সাই কয়লাল রে তর দরবেজ সিরাজ সাই কয়লাল রে তর সারা দমের কুসুম নিতে কে তোমার মন যাবে সাথে কে তোমার মন যাবে সাথে কোথায় রবে বাই বন্ধু সব কোথায় রবে বাই বন্ধু সব পরিবি যেদিন কালের হাতে কে তোমার মন যাবে সাথে কে তোমার মন যাবে সাথে
Close Up presents Hello 8920 Close Up The closer the better
Exclusively on FusionBD.com